This track was downloaded from FusionBD.com.
Group FM. The night comes alive with drumming form.
শুনছেন সবসময় বিজু ফুটবে এইট পয়েন্ট ও এফ এম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অস্থিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত আসামে। এবং আশা করছি যে একটা সপ্তাহ আপনাদের ভালোই গেছে, এবং আজকের ভূত আসামটা অনেক বেশি জমজমাট হবে। আজকের ভূত আসাম জমজমাট হবে তার প্রধান কারণ হচ্ছে, আপনারা ফেসবুকে দেখতে পারবেন আমার এখানে তো দিনার সবসময় ভালো গল্প ঘটনা নিয়ে আসে, দিনার আছে, আর আছেন হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। আজকে আপনাদের নিশ্চয়ই জুজুর ঘটনা মনে আছে, এবং জুজুর ঘটনা আপনি যদি নাও শুনে থাকেন তাও শুনেছেন যে জুজু নিয়ে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা খুবই বেশি পপুলার। তো সেই জুজুর জনক আমাদের কৌশিক দাস, তিনি আজকে এসছেন আমাদের ঘটনা শোনার কারণ কিছু ঘটনা তার কাছে আমরা শুনবো, এবং কিন্তু তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, কিচ্ছু করার নাই, একটু ওয়েট করতেই হবে। এবং আপনি যদি দেখতে চান, ফেসবুকে অলরেডি তার ভিডিওটা আমরা আপ করে দিয়েছি কৌশিক দাস, এবং তাকে আপনি দেখতে পারেন এবং সেখানে গিয়ে ক্লিক করে জানিয়ে পারেন, এবং সেখানে আপনি আপনার কমেন্টও করতে পারেন। যাই হোক, আমরা জানিয়ে দিই যে কিভাবে আপনাদের আমার সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 40 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@fm, which bhutasam@radioforti.fm, আপনার নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আজকের এই ঘটনাটি আপনি সরাসরি স্টুডিওতে, আপনি যে ঘটনাটি পাঠাচ্ছেন সেটা স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো ডেফিনেটলি আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনাদের বা অডিও ক্লিপ পাঠিয়ে আমাদের আপনাদের ঘটনা জানাতে পারেন। এবং ফেসবুকে আমরা চিন্তা করছি আমাদের যে ভূত আসামের যে পেজটা রয়েছে ফেসবুক ফ্যান পেজ, সেখানে আমরা চিন্তা করছি আজকে থেকে আমরা কিছু মেসেজও নিব, অর্থাৎ আপনারা ইনবক্স করতে পারবেন, আমাদেরকে মেসেজ পাঠাতে পারবেন, এবং আমরা সেটা কিছু পড়ার চেষ্টা করবো সেখান থেকে। সুতরাং সেটাও একটা ভালো সুযোগ বলতে পারি। সো যারা ফেসবুকের অ্যাড্রেস জানেন না তারা চলে যান www.facebook.com/bhutasam, এবং www.facebook.com/bhutasam.rasel, এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি ক্লিক করে দেখুন আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি সেখানেই দেখতে পাবেন। আর সেই সাথে আরও কিছু ঘটনা আপনাদের আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে সামনে যে 31 অক্টোবর আসছে, সেই 31 অক্টোবর হচ্ছে হ্যালোউইন, আপনারা সবাই জানেন, এবং হ্যালোউইনটা প্রতি বছরই অক্টোবরের শেষ যে দিন মাসের সেই দিনে হয়ে থাকে, এবং এবারও সেটাই হবে। এবং সেই হ্যালোউইনে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কারণ এই হ্যালোউইন উপলক্ষে আমাদের রয়েছে স্পেশাল কিছু প্ল্যান। অর্থাৎ 30 তারিখ শুক্রবার হচ্ছে, 30 তারিখে আমরা রাত 11:59 এবং সেটা 31 তারিখ পর্যন্ত চলে যাবে, 12টা বেজে যাবে, 1টা বেজে যাবে, 2টা বাজবে, এই সময় পর্যন্ত আমরা লাইভ করব। আমাদের গ্রামীণ ফোন প্রেজেন্স ভূত এফএম অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে ন্যান্ডোজ, সুতরাং গুলশান একে ন্যান্ডোজে আমাদের একটা প্ল্যান আছে, এরকম একটা প্রোগ্রাম করার প্ল্যান রয়েছে, এবং পরের দিনও আপনারা ডেফিনেটলি সেখানে আসতে পারবেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমরা চেষ্টা করবো যে সেখান থেকে আপনাদের যাদের ঘটনা ভালো লাগবে তাদের ঘটনা পিক করে নেব আমরা। সো আপনাদেরকে দেখতে চাই, আপনারা সবাই হ্যালোউইনে আমন্ত্রিত, চলে আসবেন ন্যান্ডোজে, এবং ন্যান্ডোজে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আশা করছি যে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন দিনার, আমরা দিনারের কাছে যাব এবং তার কাছে ঘটনা শুনব। দিনার, শুনি আপনার প্রথম ঘটনা।
আসসালামু আলাইকুম। আসসালাম। আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার এক ফ্রেন্ডের আন্টির মুখ থেকে শুনেছি, তার নাম হচ্ছে রেহানা বেগম। তো আমি সবসময় তার ঘটনায় চলে যাই। তো তার ঘটনাটি ঘটেছিল তার দেশের বাড়ি হচ্ছে শেরপুর জেলার নালিতে বাড়ি, তো এখানেই ঘটনা শুরু হয়। তো আমি একটা শুরু থেকে বলছি, তো উনি ওনার বয়স তখন 8 কি 9 বছর বয়স হবে। তো একদিন সকালবেলা আকাশে খুব মেঘ করছে, তো এত বেশি মেঘ হয়েছে যে মানে পুরো আকাশটা মানে সন্ধ্যার সময় যেরকম অন্ধকার হয় ঠিক ওরকম অন্ধকার হয়ে আছে দিনের বেলা। তো উনি বৃষ্টি হচ্ছিল, তো উনি গোসল করার জন্য উনি বাসা থেকে বেরোন। তো বাসা থেকে বেরোনি বৃষ্টিতে ভিজে ভিজতে থাকেন। তো তখন উনি ওনার বাড়ির আশেপাশে যারা ছিল, তার ফ্রেন্ড যারা ছিল, তাদেরকে বলে যে গোসল করার জন্য তার সাথে। তো তার কোনো ফ্রেন্ডই তার কথা সায় দেয়নি, কারণ অনেক বেশি মানে ঝড়ের মতো একটা এনভায়রনমেন্ট ছিল, খুবই অন্ধকার হয়ে যায় সকালবেলা। তো উনি একাকেই গোসল করতে থাকে। তো গোসল করতে করতে একটা সময় ওনার বাসার সামনে যে পুকুরটা ছিল সেই পুকুরের দিকে যায়। তো পুকুরের দিকে যাওয়ার পর উনি লক্ষ্য করলেন যে ওনার যে কাজিন একটা আছে, ওনার থেকে এক বছর বয়স ছোট, সে দাঁড়ায় আছে আর পুকুরের সামনে আর কেউ নেই। তো খুব ভুতুরে একটা অবস্থা মনে ছিল, খুব অন্ধকার হয়ে গেছে। তো উনি তাকে দেখে এটা একটু সাহস পেলেন, তো উনি পুকুরে জাম্প করলেন। উনি গোসল করতেছেন, একটু পর উনি হঠাৎ লক্ষ্য করলেন যে মনে হলো যে গরম কিছু একটা তার বডিকে টাচ করে গেল পুকুরের ভিতরে। তখন উনি প্রথম বছর কোনো মাছ টাচ হবে, যেহেতু মনে পুকুরে মাছও ছিল, কিন্তু মাছ টাচ করলে তার বডিতে কিন্তু গরম ফিল হওয়ার কথা না। তো উনি পুকুর থেকে গোসল করে যখন উপরে তাকালেন, তখন দেখলেন যে ওনার কাজিন যে দাঁড়া ছিল সে নেই সেখানে। তখন উনি একটু ভয় পায়, তো ভয় পেয়ে যে পুরো পুকুরের মধ্যে উনি একাই গোসল করতেছেন। তো উনি পুকুর থেকে উঠে বাসা চলে আসেন। তো বাসায় চলে আসার পর উনি ফেস টেস হয়ে যখন দেখলেন যে তার কাজিন যে একাদশী তিনি কুকুর পাড়ে দেখছে সে ঘরের ভিতরে বসে আছে। তো উনি জিজ্ঞেস করতেছে কিরে তুই এত তাড়াতাড়ি কীভাবে আসলি, মেয়েটির গোসল করস নাই? আমি সে বলে গোসল করিনি মানে আমি তো যাইনি বাইরে। তখন উনি একটু ভয় পায়। তো তারপর থেকে যেটা হয় যে উনি প্রায় পুকুরে গোসল করতে গেলে ওনার কাছে মনে হতো যে গরম চুলের মতো হবে কিছু একটা তার কাছে টাচ করে যাচ্ছে। তো উনি ওনার প্যারেন্টস অনেকবার বলে তারা ব্যাপারটা উনি সিরিয়াসলি নেয়নি। তো যাই হোক, ছোটবেলা থেকে তার সাথে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো ওনার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পর উনি ঢাকা চলে আসেন। তো বিয়ে হওয়ার পর ওনার চারটা ছেলে হয় এবং চারটা ছেলেই ডেলিভারির সময় মারা যায় ওনার কোনো একটা ইনসিডেন্টে, চারটা বেবি তার মৃত্যুর পর। জি, তো তারপরও তার দুটো মেয়ে আছে এবং একটা ছেলে আছে। আচ্ছা, তো ওনার যেটা হয় বিয়ে হওয়ার পর থেকে যে প্রায় ওনার উপর একটা ভার আসতো, তো ভার বলতে গেলে কি যে ওনার উপর একটা জিনের মতো কেউ একজন আসতো এবং সে আসার পর সবাই তার সাথে কথাবার্তা বলতো, ওনার উপরে আসতো। এবং ওটা আসার সময়টা ছিল মাগরিবের নামাজের পর, উনি যখন জায়নামাজে বসে থাকতেন তখনই জিনিসটা আসতো। তো প্রথম দিকে আসে ভালো কথাবার্তা বলতো, সবাইকে নামাজ পড়ার কথা বলতো। তো ওনার হাজব্যান্ড ব্যাপারটাকে একটু নেগেটিভ জিনিসে যে ওনার ওয়াইফের উপর একটা জিনিস আসতেছে উনি পছন্দ করতেছিলেন না। তখন উনি চিন্তা করলেন যেহেতু ওনার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়েছে ওনার বেবিদের নিয়ে, তো উনি চিন্তা করলেন যে ওনাকে একটা ভালো একটা হুজুর দেখিয়ে ওনার উপর যে ভারটা আসে এটাকে থেকে তাকে মানে ই করার জন্য, সুস্থ করার জন্য তিনি তার ওয়াইফকে নিয়ে গ্রামে চলে আসেন। তো ওনাদের শেরপুরে যেখানে ওখানে চলে আসেন, তো ওইখানে একটা হুজুর নিয়ে আসে, কারণ হুজুর না সরি ওঝা। তো ওঝা আসার পর তো ওঝা তাকে চিকিৎসা করায়। তো চিকিৎসা করানোর পর সেই তার উপর যে জিনটা আসতো তাকে তাড়ায় তার উপর থেকে। সেই জিনিসটা যাওয়ার সময় তাকে বলে যায় যেটা যে ওনার তো এর আগে চারটা বেবি মিসকারেজ হয়েছেই এবং মারা গেছে সবগুলোই, বলে যে ওনার যে একটা ছেলে যেটা আছে সে তাকে নিয়ে যাবে। তো এটা বলার পর ওনার সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পর ঢাকা চলে আসে, তখন অলরেডি 3-4 মাসের বেশি ওনাদের মাথায় ব্যাপারটা ছিল না। তো এর মাঝখানে একদিন ওনার আম্মু ঢাকায় আসে বেড়াতে, তো ওনার ছোট যে ছেলেটা ছিল তার বয়স 7-8 বছর হবে, তো সে বায়না ধরে সে তার নানুর সাথে গ্রামে যাবে। তো অনেক বায়না করার পর অনেক জোর জবরদস্তি করে সে কিছুতেই ঢাকায় থাকবে না, সে নানুর সাথে গ্রামে যাবে। তো সে নানুর সাথে গ্রামে যায়। তো তখন তার আব্বা আম্মা রেহানা আন্টি ওনারা ঢাকায়। তো গ্রামে যায়, প্রথম দিন ছিল সেকেন্ড ডেতে, যেটা হয় যে তাকে দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আচ্ছা,
তো তারা চিন্তা করলো তো হয়তো বা ঢাকা থেকে আসার সময় তার আম্মা হয়তো তাকে কিছু টাকা টোকা দিচ্ছে, সে হয়তো বা হাতে টাটা গেছে কিছু কেনার জন্য। তো পুরো বাজার তাকে খুঁজে হয়, সে কোথাও নাই, বাসার আশেপাশে সব জায়গায় খোঁজায় সে নাই, মানে খুঁজতে খুঁজতে সে নাই। তো তারা সব জায়গায় খোঁজাখুঁজি করে। তো বিকেলের দিকের আসর নামাজের পর একটা ঘটনা যে ওই রেহানা আন্টি যিনি ছিলেন ওনার একটা ফুপু আছেন বাসায়। তো ওনার বিয়েটিয়ে কিছু হয় নাই, ওনার মাথার
বয়স কিরকম হবে তাও
বয়স 50 কাছাকাছি। তো ওনার মাথার চুলগুলো জট ছিল। তো উনি যেটা করেন যে ওনাদের বাসা থেকে একটু দূরে একটা জায়গা আছে জঙ্গলের মতো, সেখান থেকে উনি শাক তুলতে যান। এটা আসর নামাজের পরে, এর মাঝে কিন্তু বাচ্চাকে খোঁজা হইতেছে।
আচ্ছা,
তো উনি শাক খুঁজতে গিয়ে দেখেন সেই জঙ্গলটার মধ্যে একটা বট গাছ আছে, সেখানে দেখেন একটা জুব্বা পরা একটা লোক গাছের উপরে বসা।
আচ্ছা,
বেশ উইয়ার দেখতে থাকে। তো উনি সেটা দেখে ভয় সেখান থেকে দৌড় দিয়ে চলে আসেন বাসায়। সেম একই জিনিস রেহানা আন্টিও প্রায় কয়েকবার দেখেছেন স্বপ্নে। তো ওই জঙ্গলে যে কাহিনী সেটা হচ্ছে রেহানা আন্টি যিনি আছেন ওনার দাদা অনেক আগে জিন পালতেন, 7টা জিন পালতেন বাসায়। তো যখন রেহানা আন্টি আব্বার বিয়ে হয় তো ওনার আম্মা একটা ইনসিডেন্টে খুব ভয় পেয়ে যায়। তখন ওনার দাদা ডিসাইড করে যেহেতু ছেলেকে নতুন বিয়ে দিছে তো বাসার মধ্যে এইগুলো রাখলে হয়তো ছেলের বউরা ভয় টয় পেতে পারে। তখন উনি যেটা করেন, রেহানা আন্টির দাদা যেটা করেন যে ওই 7টা জিন যেগুলো ছিল তাদেরকে ওই জঙ্গলের দিকে, একটা বট গাছ ছিল একটা আম গাছ ছিল, সেই দুইটা গাছে তাদের সবাইকে চালান করে দেয়। তারপর থেকে তাদেরকে বলা হয়েছিল যাতে ওই দিকটা কেউ না যায়, বাট একমাত্র তার ওই ফুপুটাই যেত যার মাথায় চুলের চুলগুলো জট সেই যেত। তো সেই জায়গাটা যখন চালান করে দেওয়া হয় ওই জায়গাটা যার ছিল ওই লোকটা সিদ্ধান্ত নেয় যে ওইখানে যে আম গাছটা ছিল সেই গাছটা কেটে ফেলবে কোন একটা কারণে। তো উনি গাছ কাটার জন্য লোক ঠিক করেন, বাট উনি স্বপ্ন দেখতেছেন কেউ একজন এসে ওনাকে নিষেধ করতেছে গাছটা কাটার জন্য। তখন উনি, ওনা তো গাছ কাটা দরকার ছিল, তো উনি একজন ওঝাকে ডাকেন। তো সে ওঝা এসে তিনবার সে গাছের মধ্যে পানি ছিটে দেয় আর কি একটা দিন পরে ওরা জাস্ট ফুদিয়ে পানি ছিটে দেয়। তো সঙ্গে সঙ্গে রাসুল ভাই সাতটা কাক মানে গাছের উপর থেকেই উড়ে তার সামনে এসে বসে। তখন সেই ওঝা বলতেছে যে ওই রেহানা আন্টি যে তার দাদার নাম নিয়ে যে ওই তো তোদেরকে এখানে চালান করছে যে আজকে থেকে আমি তোদেরকে মানে এখান থেকে ছেড়ে দিচ্ছি তোরা চলে যা। তো উনি নিজ হাতে একটা এক একটা কাক ধরে এক এক দিকে ছুড়ে মারতে লাগলেন। তখন একটা কাক উনি ছুড়ে মারলেন তাদের বাসার দিকে। তো এটা করার পর তখন মাগরিবের সময় হয়ে গেছে ওই জায়গা। তো তারা করলেন কি সবাই পুকুরে নেমে সে বাচ্চাটাকে খোঁজা শুরু করলেন, যেহেতু আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো কেউ একজন নাকি তাকে দেখছে লাস্ট পুকুরের সামনে, তো ভাবলেন হয়তো পুকুরে নামছিল কিনা। তো পুকুর খুঁজতেছে, তো ওনাদের ওইখানে ম্যাক্সিমাম বাসাই হচ্ছে মাটির তৈরি। তার কিছুদিন আগে তাদের পুকুর কেটে মাটি উঠিয়ে একটা ঘরও বানানো হয়েছে, তো ভাবলেন হয়তো সেখানে পড়ে থাকতে পারে। তো তারা সবাই খোঁজা শুরু করে, এর মধ্যে বাসায় মহিলা যারা ছিল তারাও সেই পুকুরে নামে তাকে খোঁজার জন্য। তো খুঁজতে খুঁজতে মাগরিবের ওয়াক্ত শেষ, প্রায় অন্ধকার, তখন তারা যেটা দেখলেন মহিলারা খুঁজে পায় তাকে, যে সে পুকুরের তলদেশে একেবারে কর্নার সাইড দিয়ে একেবারে তলদেশ থেকে তার মাথাটা তার বডির অর্ধেক পোর্শন হচ্ছে মাটির ভিতরে, মানে পুকুরের তলদেশে যে মাটি আছে সেটার ভিতরে তার বডির অর্ধেক পোর্শন, আর বাকি অর্ধেক পোর্শনটা হচ্ছিল সেই পুকুরের এই তলদেশের উপরে পানিতে। তখন তাকে সেখান থেকে টেনে তোলা হয়। তো টেনে তোলার পর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, তার পোস্টমর্টম হয়। তো তার বাসা খবর দেওয়ার পর রেহানা আন্টি যিনি, ওনারা মানে রাতেরবেলা গাড়ি টাড়ি না পেয়ে ওনারা আপনার ওই চাউলের ট্রাকের উপর করেই গ্রামে চলে যায়। তো গ্রামে চলে যাওয়ার পর যথারীতি তার ছেলেকে আপনার জানাজা করা হয়, দাফন টাফন করায় সেখানে। তো তারা সেখানে তিন দিন পর্যন্ত ছিলেন, যে তিন দিনের একটা মিলাদ হয়। তো সেই তিন দিনকার মিলাদের ঘটনা, তো যখন তাদের বাসায় মিলাদ টিলাদ হয়েছে বিকেলের দিকে, তো ওনার এক ভাবি আছে ওনাদের বাসায়, ওনার বাসায় থাকেন বাসের রুমে। তো গ্রাম দেশে বাসা হয় কি যে ঘরের দরজা টরজা কিন্তু সবসময় বেসিক্যালি খোলাই থাকে, যে কেউ যে কারো রুমে যেতে পারে। ইভেন অনেক সময় এমন হয় যে কুকুর বিড়ালও ঘরে ঢুকে যায়, এবার তাদেরকে তাড়া দিলে আবার ঘর থেকে বের হয়ে যায়। তো তার কুকুর জাস্ট ওই জঙ্গলের ওই দিক দিয়ে ওনারা যাওয়াই নিষেধ ওইখানটায়, উনি কোনো একটা কাজে পুকুরে কাজ করে জাস্ট উনি ওই দিক দিয়ে আসতেছিলেন বাসায়। তখন উনি যেটা দেখলেন যে ওনার সাথে একটা কুকুর ওনার ঘরের ভিতরে ঢুকলো। তো ওনারা একটা নর্মালি নিছেন, বাট প্রায় ওনাদের ঘরে এরকম কুকুর বিড়াল ঢুকে। তো উনি জাস্ট এতটুকু মনে আছে ওনার কুকুর, যে সেই কুকুরটা মনে হল যে তার উপর লাভ দিল, তারপর উনি আর কিছু বলতে পারে না। তো বাকি সবাই যেটা শুনে যে উনি গলা ধরে নিজের গলা নিয়ে চাপ দিয়ে ধরে চিৎকার করতেছে খুব জোরে, মানে গঙ্গানির মতো যেরকম একটা শব্দ সেরকম শব্দ করতেছে। তখন সবাই বাসার সবাই দৌড় দিয়ে আসছে, সে বাসায় অনেক লোকজন ছিল। তো তারা হয়তো বা গেস করছে হয়তো প্রেশারের কারণে ঘাড়ে বা গলায় কোনো ব্যথাটা হয়েছে হয়তো বা এরকম কিছু, কিন্তু মুরব্বীরা বলে ফেলে যে না ওকে হয়তো বা কোনো কিছু ধরছে, জিনভূত ধরছে এরকম কিছু। তখন তারা বাসায় এক ওঝাকে খবর দেয় তাদের এলাকারই। তো সে আসার পর যেটা করে, সে ওই তার ফুপুকে নিয়ে আপনার বসে এক জায়গায়। তো বসার পর তাকে জিজ্ঞেস করে যে সে কে। তখন রাসুল ভাই সে যেটা পরিচয় দেয় যে সে হচ্ছে একটা জিন, যে জিনটাকে অনেক আগে রেহানা আন্টির দাদা পালতেন তাদের বাসায়, এবং একটা সময় তাদেরকে সেই বট গাছ এবং আম গাছে চালান দিয়ে দেয়। তো তারপর সে হচ্ছে অন্ধ, সে জিনটা অন্ধ ছিল। তো তাকে যখন আবার সেখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন সে তাদের বাসায় এসে ভর করে। আর রেহানা আন্টি যিনি যে ছোটবেলা পুকুরে গোসল করতে যান, উনি সেই ঠিক তখন থেকে রেহানা আন্টির সাথেই ছিলেন, এবং উনার বেবি যেটা মারা গেছে পুকুরের মধ্যে সেই বেবিকে সেই মারছে। তখন সে ওদের তাকে জিজ্ঞেস করে যে গ্রামে কিছুদিন আগে আরেকটা বাচ্চা মারা যায়, তখন সে জিজ্ঞেস করে যে ওকে কে মারছে। তখন সে বলে ওই বাচ্চারও মানে সিমটম একই রকম ছিল, সেও পুকুরে ডুবে মারা যায়। তখন সে যেটা বলে যে সেইও ওই বাচ্চাকে সেও মারছে। তো তারপর থেকে তারা যেটা করে যে তাদের বাসা যে শিমুল গাছটা ছিল সেটা তারা কেটে ফেলে, এবং তারা তারপর থেকে ঢাকা চলে আসে। কিন্তু এখনো তাদের বাসায় এইরকম কিছু ঘটনা ঘটে ওই জঙ্গলটা দিকে, কিন্তু রাসুল ভাই এখনো তারা কেউ যায় না। এই ছিল
অনেক ধন্যবাদ। আমি ভাবছিলাম যে তুমি আপনি হচ্ছে যে ওই যে এখনো শিকল দিয়ে বেঁধে রাখে সেই গল্পটা আগে বলবেন। যাই হোক, আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। তারা কিন্তু SMS পড়ে নেই, সেটা হচ্ছে যে জিশান আমাকে SMS করেছেন যশোর থেকে, এবং তিনি বলেছেন যে হাইওয়ে রিলেটেড কোনো স্টোরি তিনি শুনতে চান। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা SMS করেছেন এবং তারা মিস করছেন আমাদেরকে। তারার নুম
আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং ফাটাফাটি লাচিতার কাছে জ্যাকলিন আদক থেকে আমাদের এসএমএস করেছেন, ইমন গাবতলি থেকে আমাদের এসএমএস করেছেন, মনিরুল আমাদের নাটক থেকে এসএমএস করেছেন, ইউসুফ খান আমাদের এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, এছাড়াও আনিকা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন হিমেল পান্ডে, এছাড়াও রোজেল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন অ্যাঞ্জেল মি অ্যান্ড মাই আন্টি, তারা সব দুজন মিলে মিরপুর এক থেকে শুনছেন, এবং আমাদেরকে কায়সার এসএমএস করেছেন মামেন সিং থেকে, এবং এছাড়াও আমাদেরকে বাবু যশোর থেকে এসএমএস করেছেন, এস এইচ আবরার আমাদেরকে হাজারিবাগ থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ক্লাবন, এবং খুব ভালো লাগছে সেটা বলেছেন শাহেদ আমাদের পুঠিয়া রাজশাহী থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আদনান, এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এসএমএস করছেন, এবং আপনিও দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে সেই পেজে আপনারা একটার পর একটা কিন্তু আমাদের মেসেজ পাঠিয়ে যাচ্ছেন, এবং সেই মেসেজগুলো আমরা একটু পরেই নিব, এবং অনেক কমেন্টও করছেন আপনারা, এবং কমেন্টগুলো আমি একটু বেশি প্রেফার করি মেসেজের চাইলে সবচেয়ে সবসময় অলওয়েজ অলওয়েজ, কারণ এটা হচ্ছে যে সবাই এখানে ওপেন থাকে, সবাই পড়তে পারে, সবার কথা জানতে পারে সবাই, সো আমার কাছে কেন যেন এটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40FORTI40 স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের আপনারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত হোসেন @radio40.fm which is BHAWTFM @radioforti.fm নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, এবং যারা আমাদের ফেসবুকে পেজে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhootfm.russell এই দুটো অ্যাড্রেসে। আমি একটা ঘটনা খুঁজছি এবং সেই ঘটনাটা নিশ্চয়ই আমি পেয়েও গেছি মনে হয়, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই ঘটনা শোনাচ্ছি, এবং বরাবরের মতোই এই ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি আমাদের স্টুডিওতে নেই, এটা একটা ইমেল এবং সেই ইমেলটাই আমি আপনাদের পড়ে শোনাতে চাই। সো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক এনজয় করবেন, চলুন শুনে আসি দেখি ঘটনাটা কি ছিল এবং কি লিখেছিলেন সেই ইমেইলে আমাদের সেই যিনি ঘটনা পাঠিয়েছেন। আচ্ছা, তিনি লিখছেন ঠিক এইভাবে যে ডিয়ার রাসেল ভাই সালাম, আশা করি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে, আমি আপনার শো এর অনেক বড় ভক্ত, এমন কোন শো নাই যেটা আমি মিস করেছি, ইউটিউব থেকে শুনি, জার্মানিতে ইউনিভার্সিটি অফ বন এখানে আমি রিসার্চ করছি সায়েন্টিস্ট হিসেবে আমি এখানে আছি, এবং নিচের লিঙ্কে দেখতে পারেন কোনো প্রবলেম নাই, আমরা সেটা বুঝতেই পারছি যে আপনি সেখানে আছেন, এবং তিনি তারপরে লিখছেন এটা আমার প্রোফাইল, এটা এই জন্য শেয়ার করলাম, সায়েন্টিস্ট হয়েও মাঝে মাঝে অনেক কিছু বিলিভ করতে হয়, অনেক কাজের চাপে থাকি, এবং ভূতাত্মকে ভালোবেসে ঘটনা শেয়ার করলাম, ভালো লাগলে সবাইকে বলবেন, অনেক দিন ধরেই ভাবছি বলবো বাট সময় হয়ে ওঠে না। এবং তারপরে তিনি বলছেন যে এই ঘটনাটা আমি টিইউ বার্লিন থেকে পড়া শেষ করে জব নিয়ে বনে চলে আসি, এবং এই ঘর এই শহরটা অনেক ছোট, ছিমছাম, মানুষজন অনেক কম, আমি সেখানে যেখানে বাসা নিয়ে আছি ওই জায়গাটা বন শহর থেকে একটু দূরে, ট্রেনে 10 মিনিট লাগে, জায়গাটা অনেক বেশি ফাঁকা, সারি সারি ডুপ্লেক্স বাড়ি, অনেক বড় মাঠ, দিনের বেলায় অনেক সময় পর পর রাস্তায় মানুষজন দেখা যায়, আমাকে বাসায় যেতে হলে ট্রেন থেকে নেমে 15 মিনিট যেতে হয় প্রায় সময়, মানে পুরোটা পথ আমি হেঁটেই যাই, আগেই বলেছি যে এখানে রাস্তা এত ফাঁকা যে আপনি 30 মিনিট হাঁটলেও কাউকে দেখবেন না, আপনি চাইলেও আপনাকে ছবি তুলে পাঠাবো। আসল ঘটনাটা আমার অফিস সপ্তাহে 2-3 বন্ধ থাকে, আমি যেহেতু খুব বেশি একা তাই মাঝে মাঝে বের হই, একা একা রাস্তায় হাঁটি, অনেক দূরে কিছু কৃষি জমি আছে ওইদিকে গিয়ে একা একা হাঁটি, ভালো লাগে। আমি হাঁটতে হাঁটতে অনেক দূরের বনের ভেতরে চলে যাই। এই গল্পের এই জায়গায় এসে আমি একটু থামবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ফেসবুকে চলে যান এবং ফেসবুকে গিয়ে আপনি দেখবেন যিনি ঘটনা পাঠাচ্ছেন তার ঘটনার অনেকটা ছবি আমি দিয়ে রেখেছি, যেখানে আতল গাছের ছবি রয়েছে, এবং সেই আতল গাছের ছবিটা কেন দিয়েছি এবং কি রহস্য সেটাই আমি এখন আপনাদের শোনাচ্ছি। তারপর রাস্তায়। তাহলে আমি এখানে আসি, যে আমি আসল ঘটনায় আসি। আমার অফিস সপ্তাহে দুদিন বন্ধ থাকে, আমি যেহেতু খুব বেশি একা তাই মাঝে মাঝে বের হই, একা একা রাস্তায় হাঁটি। অনেক দূরে কিছু কৃষি জমি আছে, ওই দিকটায় গিয়ে একা একা হাঁটি, ভালো লাগে। একদিন হাঁটতে হাঁটতে অনেক দূর বনের ভেতরে চলে যাই, তারপর রাস্তার কাছে গিয়ে দেখি অনেক বড় একটা আপেল গাছ, অনেক সুন্দর সুন্দর আপেল ধরে আছে। ওই আপেল দেখে আমি প্রায় প্রতি সপ্তাহে ওই দিকে চলে যাই আর গাছ থেকে আপেল পেড়ে পেড়ে খাই। আমার কাছে ওই আপেলের গাছের ছবিও আছে, আমাকে কয়েক সপ্তাহ ওই দিকে যেতে দেখে কয়েকদিন পরে অনেক দূরের বাসার এক বুড়ি মহিলা, প্রায় বয়স 70-এর বেশি, আমাকে ডাক দেয়। আমাকে ডেকে আমাকে বলে যে তুমি ওই দিকে গিয়ে ওপরের দিকে তাকিয়ে কি দেখো। আমি তাকে বললাম, কি দেখি মানে? ওইখানে একটা আপেল গাছ আছে, ওইটার থেকে আমি আপেল পেরে খাই। ওই জায়গাটা এমন হয়ে গেছে যে সপ্তাহে হলেই ওখানে না গেলে কেন জানি আমার ভালো লাগতো না, কেমন যেন মন টানত, কেমন যেন মানে অনেক বেশি টানত সেই জায়গাটায়, কিছুতেই মন বসতো না। আমি আমার কথা শুনে কিছু সময় অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। তারপর আমাকে বলেন যে আমি এখানে 35 বছর থাকি, ওখানে তো কোনো আপেল গাছ দেখিনি। তখন আমি আমার মোবাইল থেকে তাকে গাছের ছবি আর আপেল দেখাই, দেখে বুড়ি অবাক হয়ে যায়। তারপর বলে, তুমি আর কখনো ও দেখে চিও না, আমার মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছে। ও আমাকে বলে পাশে চার্চে গিয়ে ফাদারকে জিজ্ঞেস করতে কেন সে বলছে কথা আমাকে। আমি গিয়ে ফাদারের সাথে দেখা করি, ফাদার আমাকে দেখে বলে যে ওখানে একটা ঘর ছিল আর ওদের বাসার এক ডক্টর কিছু প্রাণীকে অনেক কষ্ট দিয়ে মারে, ওই ডক্টর ওদেরকে দিয়ে কি সব এক্সপেরিমেন্ট করত। ওই বাসায় প্রবলেম দেখা দিলে ফাদার শুদ্ধিকরণের জন্য সেই জায়গায় যান, কিন্তু গিয়ে দেখেন যে ওই ডক্টর আর প্রাণীগুলো সবাইকে তিনি মৃত অবস্থায় পান। তারপর থেকে জার্মান সরকার ওই জায়গাটা পরিত্যক্ত ঘোষণা করে, কারণ ওখানে মানুষ খুব অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ফাদারের ধারণা, আমি যে ওখানে প্রতিদিন যেতাম হয়তো আমার সাথে অচিরেই খুব খারাপ কিছু হতো, আল্লাহ হয়তো আমাকে কোনোভাবে সেভ করেছেন। তারপর আমি সরকারি অফিসে গিয়ে জানতে পারলাম আর ঘটনা আসলেই এমন। আমি এত বেশি ভয় পাই যে বাসা পাল্টে একদম শহরের মাঝে চলে এসেছি। ভালো লাগলে শেয়ার করবেন, অনেক ভালো থাকেন। আমি আপেল গাছের ছবি এবং ওই জায়গার ছবি, আরও কিছু ছবি আপনাদের পাঠিয়ে দিলাম, যেটা অলরেডি আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি, আপনি সেখানে যেতে পারেন। আমার কাছে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, যে আমি এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো শুনেছি সেই ঘটনাগুলো এমন হয় যে আপেল গাছ বা কোনো কিছু একটা জিনিস দেখলাম, সেটা ছবি তুললাম, বাসায় এসে দেখলাম যে কোনো ছবি মোবাইলে ওঠে নাই। বাট এইখানে যে জিনিসটা নাই, সেই জিনিসটা ছবি মোবাইলে উঠেছে, কিন্তু বাকি সবাই বলছেন যে নাই, একজন দেখতে পাচ্ছেন এবং তিনি মোবাইলে করে ছবিটাও নিয়ে এসছেন। কি অদ্ভুত ব্যাপার! এটা নিয়ে যদি আপনাদের কিছু বলা থাকে আপনারা ফেসবুকে বলতেই পারেন, আপনারা আমাদের সাথে এসএমএস দিয়ে শেয়ার করতে পারেন, আপনারা আমাদের সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনারা আমাদেরকে মেইল দিয়েও আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। যাই হোক, আমরা চলে যাবো সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে এবং তারপরে আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:27, শুনছেন সবসময় রেডিও ফুটি, চলছে ভূত এফএম। আমি রাসেলের সাথে আমার সাথে মাসুম, এবং গেস হোয়াট, এখন কে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন? আমাদের কৌশিক দা। আমি অনেক সময় নিয়ে বললাম কৌশিক দা, অলরেডি আমরা প্রথমেই বলে দিয়েছি যে কৌশিক দা আজকে আছেন, সুতরাং আমি বলছিলাম যে একটু ওয়েট করতে হবে ঘটনা শোনার জন্য। সো আমরা এখন কথা না বাড়িয়ে আপনার কাছ থেকে কিছু শুনবো। ঘটনার আগে সবার সাথে একটু, যদি সবাই একটু হাই বলতেন।
অফকোর্স, আসলে শুরু করতে চাই একটু ডিলেড, কিন্তু সবাইকে শুভ শারদীয় আর প্রীতি ও শুভেচ্ছা দিয়ে একদিন ডিলে হয়েছে, তাতে কিছু যায় আসে না।
হ্যাঁ, অনেক জায়গায় বিসর্জন আজকে হয়েছে,
না আজকে তো সব জায়গায় অনুষ্ঠিত হয়েছে। শুরু করতে চাচ্ছি আর কি। আসলে ঘটনাটা হচ্ছে কি, আমার মনে আছে যে ওই যে 2010 এ সেকেন্ড এপিসোড অফ ভূত এফএম,
রাইট?
হ্যাঁ, আসছিলাম তো তখনই, আসার আগে ওই যেখানে মানে জুজুর গল্পটা আর কি বললাম, তো তখন আমি যখন আসবো আর কি, তো কলিগরা সবাই বলতে থাকলো দাদা দাদা কলেজের গল্পটা বলতেই হবে।
আচ্ছা,
বাবা, এটা বিশাল লম্বা একটা গল্প, আর তখন আমরা একটু অ্যানালিটিক্যাল ছিলাম না, তখন কিন্তু শোটা একটু অ্যানালিটিক্যাল ছিল, তখন কিন্তু একটুখানি অ্যানালিসিস হতো, এটা হলে কি করা উচিত, ওটা হলে কি করা উচিত, থিংকিং লাইক দ্যাট। মানে না 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 বাবা, এত লম্বা গল্প বলা যাবে না এখানে। হ্যাঁ, কারণ এমনিতে গল্পটা বলতে বলতে মানে এক ঘন্টা মতো লাগে, তো আমরা থাক তো সেদিনই আর কি জুজুর গল্পটা বলেছিলাম, আমার মনে আছে। তো তারপরে আজকে ভাবলাম ইনফ্যাক্ট যে না ঘটনাটা শোনাই, কেন এইটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট ব্রাশ উইথ সুপার ন্যাচারাল।
আচ্ছা,
এক ঘন্টার গল্পকে আমি কনসাইজ করেছি অনেক, অনেক কনসাইজ করেছি, এবং 20-22 দিন ধরে এই ঘটনা ঘটে। তো আর সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে এটা 1997 এর গল্প,
রাইট?
ইনফ্যাক্ট ফেব্রুয়ারি, আমার এটা খুবই ভালো করে মনে আছে। তার কারণ হচ্ছে গিয়ে যে সরস্বতী পূজার সময়টা ছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
1997 আমি তখন মানে কলেজে পড়ি আর কি, বিধাননগর কলেজ সল্ট লেকে কলকাতায়। আর এখন যারা হয়তো অ্যাপে শুনছে আর কি, প্রচুর লোকজন শুনে, হ্যাঁ, তারা হয়তো বিধাননগর কলেজ মনে করে হচ্ছে গিয়ে দ্যাট হিউজ বিল্ডিং ইন ইডি ব্লক, হ্যাঁ, সিটি সেন্টার 1 এর পাশে। আমরা কিন্তু তখন অনেক একটা ছোট বিল্ডিং এ ছিলাম, এবং এটা ছিল হচ্ছে বিএফ ব্লক, যেটাকে সবাই সুইমিং পুল বলতো। ওইখানে আমি একটু আগে ডিসক্রাইব করে নিই আর কি, যে আমাদের জিনিসটা মানে কলেজটা কিরকম ছিল আর কি। পিছনে বিশাল মাঠ, সামনে একটা ইউ শেপ স্ট্রাকচার, ইউ শেপ স্ট্রাকচারে তিনটা ছিল আর কি, এস্টাবলিশমেন্ট ছিল আমাদের কলেজটা, আর সুইমিং পুল যেটা বাই দ্য ওয়ে অলিম্পিক স্ট্যান্ডার্ড ছিল কিন্তু, এবং অনলি সামারে খোলে, আদারওয়াইজ চলে না আর কি। এবং লেডি ব্রেবনের একটা গার্লস হোস্টেল ছিল।
আচ্ছা,
আর পিছন দিকটা ছিল হচ্ছে গিয়ে বিশাল বড় একখানা প্লেইং ফিল্ড, এইটাই ছিল হচ্ছে স্ট্রাকচার। কলেজটা ছিল রেক্ট্যাঙ্গুলার। এই সুইমিং পুলের কথা কেন বললাম, এইগুলো কেন বললাম, তো এইগুলো স্টোরিতে পরে
পরে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছি।
কলেজটা ছিল রেক্ট্যাঙ্গুলার, এবং রেক্ট্যাঙ্গুলার মাঝখানে যে কোর্টইয়ার্ডটা ছিল, উঠান বলতে পারি বা এমনি এমনি, যেগুলো বেশ বড় ছিল, ইট ওয়াজ লাইক মানে 4টা ব্যাডমিন্টন কোর্ট যদি করা হয় তাহলে যেরকম হয় ওরকম ছিল। আর কলেজটা রেক্ট্যাঙ্গুলার শেপে, মাঝখানে তো কোর্টইয়ার্ড, পুরো জিনিসটা সার্কাম ন্যাভিগেট করা যেত।
আচ্ছা,
মানে ইউ স্টার্ট ফ্রম পয়েন্ট এ, তুমি পুরো জিনিসটা ঘুরে আসতে পারো।
রাইট,
ক্লাসরুমস বোথ সাইডস এ ছিল, দুইটা করিডোর এরকম যেখানে দিনের বেলায়ও আলো জ্বালাতে হয়, কেন ওখানে আলো আসে না, আলো ওখানে ঢোকে না, এদিকে ক্লাসরুম ওদিকে ক্লাসরুম, তো যখন করে থাকছে আলো ঢোকার কোনো চান্স নেই। আর দুইটা আবার করিডোর আছে যেখানে আলো। থার্ড ফ্লোরে ছিল হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। ফিজিক্স ডিপার্টমেন্টের আবার একটা মজার জিনিস ছিল হচ্ছে কি, যে ওই থার্ড ফ্লোরটা পুরো সার্কাম ন্যাভিগেট করা যায় না, তার কারণ ফিজিক্স ডিপার্টমেন্টে এত এক্সপেন্সিভ জিনিসপত্র ছিল যে দুই দিক থেকে কোলাপসেবল গেট লাগানো থাকতো। হ্যাঁ, মানে এটা হচ্ছে গিয়ে সব স্টুডেন্টরা চলে যাওয়ার পর, তো ওইটা কোনো সময় সার্কাম ন্যাভিগেট করা যেত না। ইউজুয়ালি যেটা হতো আর কি, যে ইয়ের সময় সরস্বতী পূজার সময় বেশ ধুমধাম করে একটা পূজা, আর একটা আনঅফিসিয়াল রিউনিয়নের মতন হতো, সিনিয়র ভাই বোনরা সবাই আসতো, আর তারা বেশ মানে ওই ভোগ ঠোক খাওয়া দাওয়া সব কিছু চলতো। এবং আর একটা মানে ইয়ে ছিল আর কি, সেটা হচ্ছে যে রাত হলে মানে ডার্কনেস হলে সিনিয়র ভাইরা অ্যান্ড মেল অনলি লুকোচুরি খেলা হতো।
আচ্ছা, এটা তো ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট ব্যাপার।
আমি জানি এখন শুনলে হয়তো লোক মনে করবে কি লুকোচুরি খেলা হচ্ছে।
আচ্ছা,
এবং এই লুকোচুরি খেলাটা যেটা হতো সেটা হচ্ছে কি, এরকম করে চলতো যে যারা লুকায় চোররা, এনি নাম্বার হতে পারে 20 জন, 30 জন, না পাওয়া গেলে 10 জন, 2 জন থাকে হচ্ছে গিয়ে পুলিশ যারা ধরতে যাবে, তো তাদের কাজ হচ্ছে গিয়ে তারা লাইট জ্বালাতে জ্বালাতে যাবে, আর চোরদের কাজ হচ্ছে গিয়ে এদিক ওদিক থেকে যে যেখান থেকে পারবে সে লাইট গুলো অফ করতে করতে যাবে।
আচ্ছা,
এবং কোনো সময় খেলা ঠিক শেষ হতে পারতো না, তার কারণ এমন এমন জায়গায় সবাই লুকাতো, এই পুরো ঘোরা ঠোরা সব কিছু একদম তাদেরকে খুঁজে টুজে বার করা ঠোরা, এই টেস্ট টু বি প্রিটি ডিফিকাল্ট থিং আর কি। এবং এটা সিনিয়রদের খেলা ছিল, মানে আমরা তো কোনো মতে খেলতাম না, মানে তারা বলতোই আর কি যে যেদিন পাস আউট করবো সেদিন থেকে এটা খেলবো আর কি, এবার আমরা একটু হাসাহাসি করতাম। 97 তখন মানে আমি থার্ড ইয়ারে আর কি, মানে পার্ট টু এক্সামটা দিব কিছুদিন পর, বোকা ছিলাম ফ্রাঙ্কলি স্পিকিং, বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, বুঝতাম কম, তাই জন্য মানে ভয় করতাম একটু কম ছিল। হ্যাঁ, মানে যা হয় আর কি, বোকা মানুষ কিন্তু এমন সময় অনেক কিছু করে ফেলতে পারে যেটা বিশাল বিশাল সাহসী মানুষ করতে পারে না, এটা সত্যি, তারা চলে যেতে পারে, মানে করে ফেলতে পারে কিছু একটা। তো হঠাৎ এই সরস্বতী পুজোর কয়েকদিন আগে জুনিয়ররা বায়না করলো, আমরাও লুকোচুরি খেলবো। তোমরা কিভাবে লুকোচুরি খেলবো? জুনিয়ররা লুকোচুরি খেলবে ওখানে, দুইটা খেলা তো একসাথে খেলা যায় না। আর বাইরে থার্ড ফ্লোরে কিন্তু কেউ যায় না, বিকজ পুরো ফ্লোরটার অ্যাক্সেস পাওয়া যায় না, তো তাই ওখানে কেউ যায় না। বলে তোমরা কিভাবে খেলবো? তো অনেক বিচার বিবেচনা করার পরে হ্যাঁ সবাই মিলে ডিসাইড করলাম আমরা যে ঠিক আছে, সরস্বতী পুজোর আগের রাতটা, ওখানে তো সবাই তো তখন বেশ অনেক লেট পর্যন্ত থাকে, আমরা সেদিন লুকোচুরি খেলবো। ভেরি গুড। স্টার্ট করার আগে একটু দু চারটা কথা বলে নিই। আমাদের কলেজটা একটু ফানি টাইপের ছিল। ফানি বলতে হচ্ছে গিয়ে 84 কলেজ যখন তৈরি হয়, মানে বিইং প্রিটি নিউ অ্যাজ আ গভর্নমেন্ট কলেজ আর কি, 84 জিনিসটা তৈরি হয়, এবং তারপরে দুই দুইটা প্রিন্সিপাল, ইনকাম্বেন্ট প্রিন্সিপাল কলেজে থাকাকালীন মারা যায়। একজন তো মানে একদম অফিসে, আর আরেকজন বেসিক্যালি বাসায় গিয়ে। তারপরে থেকে যে জিনিসটা হয়, সবার মধ্যে একটা ভয় ভীতি লেগে যায় যে গভর্নমেন্টের তো যেরকম হয় আর কি, যে চান্স আছে আপনি এখন প্রিন্সিপাল হবেন, কেউ এখানে প্রিন্সিপাল হতে চায় না। আচ্ছা, বাবা এখানে প্রিন্সিপাল হলে তো মারা যাবে। তাই জন্য আমরা এখানে বেসিক্যালি অফিসারিং চার্জ নিয়ে চলতাম, আর একটা বেশ হাসি ঠাট্টার হরার অ্যাটমসফিয়ার তৈরি ছিল আর কি। যে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল অধীর বাবুর ভূত নাকি ঘুরে বেড়ায় আত্মা, এবং আমাদের যে সিকিউরিটি গার্ড ছিলেন প্রবীর দা, উনি দেখেছেন ওনাকে নাকি ইন্টারকমে অধীর বাবু ফোন দেয়, তারপরে উপরে যে কাছে যে টপ গুলো আছে সেগুলো নাকি মাঝে মধ্যেই অধীর বাবু ছুড়ে মারেন। হ্যাঁ, অনেক কিছু সব অধীর বাবু করে, এটা কিন্তু একটা জোক হয়ে গেছে বাইতে। এবং সেই রাতে যেটা হলো আর কি, যে আমি আর আমার যে জেনারেল সেক্রেটারি ছিল বিজয় চিরঞ্জিৎ, আমরা প্ল্যানটা করলাম যে ভয় দেখাবো। ভেরি সিম্পলি, যে আমরা ভয় দেখাবো, যখন কিছু নাই আমাদের তো এখন ভয় দেখাতেই হবে। হ্যাঁ, লুকোচুরি খেলবি? আচ্ছা, আমরা ভয় দেখাবো। আমি বললাম ঠিক আছে, আমি কোনো এক সময় টুকরো একটুখানি সরতে যাবো আর কি, গোয়ান হাইড সামওয়্যার। এবং প্ল্যানটাও ঠিক এরকম হলো যে নতুন ডিপার্টমেন্ট জুলজি তৈরি হচ্ছে, সেটা থার্ড ফ্লোরে হবে, মানে ফিজিক্স ডিপার্টমেন্টের পাশে, কিন্তু তার আলমারি, হ্যাঁ, তারপরে তার লং বেঞ্চেস, এগুলো সব এখনো সেকেন্ড ফ্লোরে রয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, দুইটা আলমারির মাঝখানে একটা জায়গা আছে, আমি ওখানে ঢুকে থাকবো। ইউ উইল ব্রিং পিপল ইন, হ্যাঁ, মানে কোড দিয়ে দিয়ে অধীর বাবু আমরা আসছি এরকম কোড একখানে দিবি, আমি তাহলে বুঝতে পারবো। আমার কাজটা বলছে আমি চক্কর হাতটা বার করে কাউকে না হাত ধরবো বা পা ধরে ফেলবো, কারো ওইটাই মজা। অন্ধকার, ভয় পাবে লোকজন, প্ল্যান করা হয়ে গেছে যে আমরা ভয় দেখাবো, কারণ কখন খেলা শুরু হবে, খেলা শুরু করো, খেলা শুরু করো, আমি কখন দুটা ধরে দিয়েছি। তখন বেড়ে গিয়ে আমি রেকি করলাম প্রথমে একটুখানি জায়গাটা পর্যবেক্ষণ, যে দেখি কী আছে কোথায়, সব কিছু একটু পর্যবেক্ষণ করে ধরে নিলাম। আমি দেখলাম দেখে ছাল মানে দুটোর মাঝখানে আমি গলে যেতে পারবো, জায়গা আছে। তারপরে আমার হঠাৎ মনে হলো যাই তো একটু থার্ড ফ্লোরে ঘুরে আসি, দেখি থার্ড ফ্লোরে কি করা যেতে পারে। থার্ড ফ্লোরে তো নিশ্চয়ই কোনো একখানা ভালো জায়গা টাকা থাকবে, যাই একটু থার্ড ফ্লোর দেখি। তো দুইটা সিঁড়ি আছে, মানে ওয়ান সেট অফ স্টেয়ার সামনে থেকে, আর একটা হচ্ছে গিয়ে পিছন থেকে। তো আমি পিছনের সিঁড়ির ধাপ দিয়ে উঠলাম, ওকে সেকেন্ড কোলাপসেবল গেটটা, ওর সামনে যেই মুহূর্তে দাঁড়ালাম তখন আসলে আমার ফার্স্ট টাইম একটা ফিলিং আসলো, যে ফিলিংটা আমার জীবনে কোনোদিন আসেনি, এটাকে আমি বলি চিল। আমি হঠাৎ না যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কেঁপে উঠলাম একটু। আচ্ছা, সেইবার কিন্তু গরম একটু বেশি ছিল, ইন স্পাইট অফ দ্যাট হঠাৎ আমি একটু কেঁপে উঠলাম। মানে হঠাৎ মনে হলো একটা ঠান্ডা কি যেন একখানে লাগছে, আমি কেঁপে উঠলাম। আর তখন না মানে ওই যেটা বললাম না, বুঝি কম, ওই জন্য আমার অবভিয়াসলি ভয় কম। হ্যাঁ, যে জিনিসটার ব্যাপারে জ্ঞান নেই সেই জিনিসটার ব্যাপারে মানুষ কি জানে, কিছুই জানে না, রাইট? এবং তারপরে না আমি করতে আর ঠিক আছে কোনো প্রবলেম না, বলি একটুখানি ঘাটছি। মাইন্ড ইউ, এইগুলো কিন্তু সেলফোনের দিন না,
না একদম
সবার হাতে কিন্তু আলো নেই, সেলফোন আমরা অ্যাফোর্ড করতে পারি না, ভেরি সিম্পল। তো মানে জাস্ট চলতে হয় আর কি, মানে টর্চও নাই, আলোও নাই, কিচ্ছু না, একটু যা সামনে হাঁটছি, হঠাৎ আমার এই যে মেয়েকে কেউ যেন টাচ করলো, ধাক্কা না, মাইন্ড ইউ এটা ধাক্কা না, এটা টাচ, কিন্তু ভীষণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা একখানা টাচ। আবার আমার না ওই শিবরটা আসলো, কেন জানি মনে হলো যে একটা ড্রাফট, মানে যেটাকে হাওয়া একটা না জাস্ট বয়ে গেল কোথা থেকে, যেন আমি না ব্যাপারটা ঠিক
ক্লাসের মতো লাগলো।
হ্যাঁ হ্যাঁ, থাক, কিছুই হয় নাই, মাইন্ড প্লেইং ট্রিক্স। হ্যাঁ, আমি আস্তে করে নিচে গিয়ে আমার জায়গায় দুইটা আলমারির মাঝখানে আমি অবস্থান নিয়ে নিলাম। শুনতে পাচ্ছি নিচে থেকে আওয়াজ হচ্ছে, মোবাইল খুব চিৎকার করতে করতে আসছে একটা গ্রুপকে লিড করে দিয়ে। কারণ আমি যেখানে অবস্থান করছি করিডোরের ওই এন্ডে আমি শুনতে পেলাম যে কেউ আসছে, এবং ঠিক দুই মিনিট পরে চিৎকার চেঁচামেচি করে কেউ চলে গেল। পরে বলছি কি হলো এটা। তো এই সময় আর কি যে আমি ওয়েট করছি ওরা আসবে আসবে, আমি কিন্তু গলা পাচ্ছি গুগলের যে ও সবাইকে নিয়ে উঠছে উপরে, কিন্তু তাও আসছে না কেউ। কেন এখন পর্যন্ত এখনো কেন আসছে না? তখন অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম আমার একটুখানি বেসিক্যালি একটু সিগারেট খাওয়ার ইচ্ছা করছে। না, আমার কাছে সিগারেট আছে, সব নিচে রাখা, না আছে লাইটার, না আছে কিছু। এত দেরি হচ্ছে, আমি থাকতো আমি বেরোই বাইরে, ওরা কিন্তু অনেকটা সামনে চলে আসছে। আমি বেরোচ্ছি, লাইট কিন্তু মাইন্ডে এখানে কোনো লাইটের কোনো সোর্স নেই, পুরো জিনিসটা অন্ধকার অন্ধকার। কিছুক্ষণ পরে ওই আই অ্যাডজাস্ট করলে যেটা মনে হয় না কেউ একজন আসছে টাসছে, হয়তো সামথিং ইজ হ্যাপেনিং। আমি ওদের দিকে আস্তে আস্তে করে এগিয়ে হাঁটতে থাকি। হঠাৎ একটা ঘটনা ঘটে, তারা অ্যাবাউট টার্ন নিয়ে সবাই মিলে দৌড়ে চিৎকার করতে করতে নিচে চলে যায়। এই সময় আমিও তারপরে নিচে যাই, সবাই দেখি আমার উপরে ভীষণ রাগ, ইনফ্যাক্ট রীতিমতন হামলা করে বসলো। যে ভাই, ভয় দেখানোর একটা লিমিট আছে, এরকম করে তো ভয় দেখানোর কোনো মানে হয় না। না, এইগুলো কি, ওই মানুষের তো হার্টের প্রবলেম থাকতে পারে, আমরা তো এত কিছু জানি না, কার কি প্রবলেম আছে কি না, ভাই লিমিট ছাড়া যাও না ভাই, খালি চামের একটা লিমিট আছে, লিমিট ছাড়া যাও না তোমরা, প্লিজ ডোন্ট ডু অল দিস থিং। আর রাজস্বী আর অরিজিৎ দুটো ছেলে ছিল, ওরা পাশের ঘরে বসে বলছে কি, না না এখানে কোনো একটা গন্ডগোল আছে, এখানে কোনো একটা গন্ডগোল আছে। তখন অরিজিৎ আর রাজস্বী আমাকে বললো যে কিরিয়া, আমরা যেখানে লং বেঞ্চগুলো রাখা আছে আমরা ওইখানে লুকাইছি, আবার ভয় পাবো না। ঠিক মনে হলো তুমি আসলে, তোমার বুটের আওয়াজগুলো ক্যাচ 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 করে, আমি আর্মি ইস্যু বুটস পরতাম তখন, ক্যাচ 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 করে আসলো, এবং খুব মানে নর্মালি তুমি বললে, এই যা যা। তারপরে আমরা রিয়েলাইজ করলাম দ্যাট ইউ আর নট দেয়ার।
ওহ মাই গড,
আমরা ভয়ে ওইখানে দৌড়াইছি জাস্ট। তুমি অন্যদেরকে জিজ্ঞেস করলাম, ভাই হোয়াটস দ্য প্রবলেম, বলে তুমি লাইটার জ্বালায় আমাদের দিকে আসছিল,
আলোই তো ছিল না আপনার কাছে কেন?
আমার কাছে কিচ্ছু নেই ভাই, ওকে বললাম যে দেখো দিস ইজ অল মাই বিলঙ্গিংস আর রাইট ওভার হিয়ার, আমি কিচ্ছু নিয়ে উপরে যাইনি। বলে না, তুমি আলো জ্বালায় ধূপ্তিভূত সেজে আমাদের সাথে আসো মশকরা করতে। আমি কি অ্যাপারেন্টলি দেখেছি যে আমি একটা আলো জ্বলছে এবং একটা লাইট নিয়ে আসছি, এটা মানে অনেক বয়স্করা বলে যে ধূপ্তিওয়ালা ভূত, মানে বেসিক্যালি একটা স্পিরিট যখন তোমাকে কিছু খুব দেখাইতে চায় তখন সে না সব তার এনার্জি এক জায়গায় কনসেন্ট্রেট করে এবং কম্বাস্টেবল হয়ে যায়। আলো, আগুন, আলিয়া আসে না জিনিসপত্র, ওয়াই, বিকজ ই কম্বাস্ট। ছোটবেলা ঝাঁটি হলো অনেক, আমি সেদিন বেশ মানে আমার না খুব মেজাজ খারাপ হলো, কাউকে সেদিন দেখতে নেই আমি যেমন কিছু করেছি। সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে, এই মাঝ রাতে আমার হঠাৎ ঘুম ভাঙে, মানে পুরো মনে হচ্ছিল যেন কেউ আমার গলা চেপে ধরছে। সব স্বপ্নে আমি দেখি যে মানে লম্বা চুল যদি কার্টনের মতন আমার মুখের মধ্যে এসে পড়ে, আমি কোনো ফেস দেখতে পাচ্ছি না, কেউ যদি আমার গলা টিপে কিরকম লাগে আমার সেভাবে, হঠাৎ ঘুম ভাঙল
ওই দিন
রাত্রিবেলায় মাঝ রাতে। ঘুম ভেঙে দেখলাম যে সেদিন কাউকে তো বলার কিছু নেই এসব। হ্যাঁ, আমার মাকে বললে বলবে তুই ভয় পেয়েছিস, হ্যাঁ বাবা তো ইমিডিয়েটলি হেসে উড়াই দিবে পুরো জিনিসটা। হ্যাঁ ওকে ফাইন, এত প্রবলেম। পরের দিন সকালবেলা গেলাম বেশ আর্লি আর্লি সরস্বতী পুজোর দিন, দেখি অ্যাটমসফিয়ারটা না খুব সম্ভার অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব
আগে ব্যাপারটা জানাই হয়ে গেছে।
হ্যাঁ, সবাই কিন্তু ভীষণ যেন বেশ কিরকম একটা চুপচাপ, আমি যেন কিরকম একখানা এনিমি তাদের মাঝখানে আসছি। আমার একটা ছোট ভাই ছিল, খুব আমার ভালো একটা নেওতা ছিল আর কি, অরণি আমাকে বললো কেডি যেন কালকে আমি তিনবার ঘুম থেকে উঠছি, এবং আই ফেল্ট
I saw in my dream that at the woman, she was coming and trying to throttle me. She was trying to throttle me, and three times my ghum dhaan sahi bhaave. And she had long hair, and it was so scary. ঘটনাটা হচ্ছে গিয়ে ওরা তো আমার থেকে সকালবেলা আসছে, ছয়জন ওরা ছিল, ছয়জন একই স্বপ্ন দেখছে, ছয়জন একই স্বপ্ন, একই স্বপ্ন। আমি কিন্তু তারপরে থেকে আর এই স্বপ্নটা দেখি নাই, কিন্তু ওরা যে ছয়জন তারা কিন্তু এই স্বপ্নটা রেগুলারলি দেখে যাচ্ছে, রেগুলারলি। এবং আস্তে আস্তে করে এটা একটা মাস হিস্টোরিয়ার মতন এই ছয়জনের মধ্যে নিচ্ছে, সবাই তো সাসপিশিয়াস, সবাই আমাকে দোষ দিচ্ছে যে ইউ হ্যাভ স্টার্ট আ হর্নেটস নেস্ট, কিছু একখানে গেলে ছিল, তুমি ওখানে একটু না আটাড়া দিছো, ভীষণ সব দাম দোষ, তোমার ভুল। এবং এরা বাথরুমে যাচ্ছে বাবা মাকে সাথে নিয়ে। আমি জানি আলবাগে পরশু এটা আমার দিকে ঘুরে আসবে, কেন এ আমি তখন কলেজ ইউনিয়নের প্রেসিডেন্ট, তুমি কিছু একটা করেছো, ইউ তুমি দায়ী, আমি ওর থেকে সিনিয়র তখন ওখানে, ইউ আর দ্য ওয়ান অ্যাট ফল্ট। আমি জানি এটা ঘুরে আসবে আমার দিকে, আমি খুব ওয়ারিড, এবং আমি ওয়ারিড ছিলাম যে এদেরকে দেখে যেটাকে যেইভাবে না এরা ভয়ে ভীত হয়েছিল এক একজন, আমার এই জিনিসটা খুব খারাপ লাগছিল পুরো জিনিসটা। তো তখন যেটা হলো একদিন আমি মানে আমার বাসার সামনে আমাদের রীতিমতন একটা রক ছিল, ইট ওয়াজ এ পিস অফ স্ল্যাব স্টোন, ওখানে আমরা বসে আড্ডা মারতাম। তো আমাদের আরেক সিনিয়র ভাই রুনুদা, রুনুদা আমাকে জিজ্ঞেস করলো কি হচ্ছিল, কি অবস্থা, তুই এরকম করে বসে আছিস কেন। রুনুদার ফ্যামিলি আবার হচ্ছে কি খুব একটা লং লাইন অফ তান্ত্রিক, আমি রুনুদাকে সব বলি, রুনুদা বলে চল বাবার সাথে দেখা করি। রুনুদার বাবা শ্যামল ভট্টাচার্য, উনি বেসিক্যালি পেশায় উকিল, লাস্ট অফ দ্য নম্বর, চুল দাড়ি টিকা আবার উকিলের পোশাক, হ্যাঁ কম্বিনেশন, হ্যাঁ। এবং উনি চান না যে ওনার মানে আগামী জেনারেশন তান্ত্রিক হোক বা কিছু, হি ইজ দ্য লাস্ট, দ্যাটস হোয়াট হি সেজ আর কি, সবসময় উনি এটা বলেন। এবং রুনুদা গিয়ে বাবার সাথে কথা বললেন, মানে শ্যামলকাবুর সাথে কথাবার্তা বললেন, করলাম বলা ঠলার পরে যেটা হলো যে শ্যামলকাবু রুনুদাকে বললো যে এই চিরুকে বলি আমার সাথে এসে দেখা করতে। তো আমি গেলাম আমার কাকুকে সব কিছু বললাম। তো এইটা ছিল আমার যদিও মনে করে বুধবার, মানে পুজোটা ছিল শনিবার দিন, এটা অলরেডি বুধবার, রিকারিং ড্রিমস চলছে, প্রচুর প্রবলেম হচ্ছে সবার মধ্যে, তারা রাতেবেলা উঠে বাথরুমে যেতে গেলে বাবা মাকে নিয়ে যাচ্ছে, ওদিক থেকে ওদিক থেকে যেতে গেলে কিছু একটা হচ্ছে। তো রুনুদার বাবা বললো যে ওকে ফাইন, শনিবার দিন আমি কলেজে যাব 12টার পর তোর সাথে। তো আমি শ্যামল কাকুকে নিয়ে মানে একদম পুরো সিনটা রিয়েলাক্ট করি, আমি এখানে ছিলাম, এখানে ওইখানে, হঠাৎ সে ওই ফিজিক্স ডিপার্টমেন্টের ওই ক্লাসফুল গেটটার ওইখানে গিয়ে বললো ওই ওখানে কি আছে, আমি কাকু ওই দিক দিয়ে চলো আমি তোমাকে দেখাচ্ছি। সে আমার সাথে ঘুরে উঠে পছন্দ, ওইখানে একটা জেন্টস বাথরুম ছিল, সে একদম ওই বাথরুমের সামনে দাঁড়ায় গিয়ে বললো এইখানে তো একটা কিছু আছে, এইখানে তো একটা কিছু আছে। তো একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুভাষদা, মাথাটা কিন্তু খারাপ ছিল আর কি, সুভাষ দা হঠাৎ একদম শ্যামল কাকুর হাত ধরে বলে খারাপ হয়েছিল, বলে স্যার বহুবার আমি এরকম ধোকা খেয়েছি, তার আমি হঠাৎ দেখি যে একজন মহিলা জেন্টস বাথরুমের দিকে যাচ্ছে, না মাইন্ড ইউ কোনো সাদা শাড়িও না কোনো লাল শাড়িও না, একদম নর্মাল শাড়ি পরা এক মহিলা যাচ্ছে, বলে দুই তিনবার আমি এই 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 ওদিকে যেও না ওদিকে যেও না, ওটা হ্যাঁ জেন্টস বাথরুম, দেখি ডিসঅ্যাপিয়ার করে গেল। রুনুদার বাবা তখন শ্যামল কাকু বললেন যে ভাই এখানে কিছু একটা আছে, কি আছে আই নিড টু নো দ্যাট ফার্স্ট, তারপরে তো আমি সব কিছু করতে পারবো, কিন্তু কি আছে। আস্তে আস্তে করে সব গল্প বেরোনো শুরু করলো, এরকম এক মহিলা যাকে মাঝে মধ্যেই এই থার্ড ফ্লোরে দেখা যায়, যেমন এক কপট কপটি ছিল যেন কাপড় যারা ফোন করতো এখানে, তাদেরকে তো রীতিমতন ইশারা দিয়ে পিক করে গেছে আর কি, ভয়, তারপরে তারা ওখান থেকে চলে যায় আর কি, হ্যাঁ তারপরে তারা জনগণের মধ্যে মিশে যায়। তারপরে আমাদের একজন অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন চৌহান নাত্তা, উনি বললেন যে এরকম একটা উইন্টারের ইয়ে দুপুরবেলা যখন আমাদের মানে কলেজ বন্ধ থাকে কিন্তু আমাদের অফিস খোলা থাকে, উনি রোদ পয়েতে উপরে শুয়েছিলেন শাশুড়ি, তখন নাকি গলা চিপ দিয়ে ধরছিল, এবং সেম ড্রিম যেটা আমাদের সবার হয়েছে
ওই রকম। তো শ্যামল কাকু যে কথাটা বললো সেটা দেখ, দুটো ব্যাপার আছে, খুঁজে বার করো এটা কি, কে গ্রুপ, কি কোনো একটা ঘটনা তো ঘটেছে ভাই এখানে, কেউ কিচ্ছু জানে না। আমার ওল্ডেস্ট এমপ্লয়ি তখন ওইখানে প্রবীর দা, যিনি সিকিউরিটি, উনি 88 জয়েন করেছে, 84 কলেজ স্টার্ট হয়েছে, অ্যাবাউট 79 না 80 থেকে কলেজ তৈরি হচ্ছে। আচ্ছা, কেউ তো কিচ্ছু জানে না। তো উনি একটু চিন্তা ভাবনা করার পরে, হ্যাঁ প্রবীর দাই আমাকে বললো, দেখো প্রথম যে সিকিউরিটি গার্ড এখানে ছিল, হ্যাঁ একজন বিশ্বাসবাবু বলে, একবার যাও তো, উনি হয়তো কিছু জানলে জানতে পারে। তো কলেজের রেজিস্টারের থেকে খাতার থেকে ওনার অ্যাড্রেস বার করলাম, উনি রিটায়ার্ড, উনি বারুইপুর বলে একটা জায়গায় থাকে, ট্রেনে করে যেতে হবে। আমি আর রবিউল্লাহ গেলাম ওখানে এবং সেখানে উনি গল্পটা বললেন। ওখানে একটা ঘটনা ছিল,
আমি একটা ব্রেক নিয়ে তারপরে ঘটনার বাকি অংশটা শুনবো। তাহলে একটা ছোট্ট ব্রেক নেই, ব্রেকের পরে বাকি অংশটুকু শুনবো। সুতরাং আমাদের যদি সময় খুব কম, আমরা সরাসরি ব্রেকটা নিয়ে আসছি। ওয়েলকাম ব্যাক। আমরা কোনো কথা না বলে সরাসরি মাইক দিয়ে দিচ্ছি দাদার কাছে এবং কথা শুরু করে তারপরে হ্যাঁ সবাই মোটামুটি মনে আছে নিশ্চয়, যে আমারই মনে আছে যে ওইখানে যাওয়ার পরে তারপরে উনি কি বলেন সেই সিকিউরিটি গার্ড।
মানে মনে হয় ভূত ফ্যামিলি এটা একটা রেকর্ড, এত লম্বা একটা গল্প, গল্পের মাঝখানে ব্রেক
ব্রেক।
আই এম সরি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস। তো এই রবিউল্লাহ আর আমরা যখন গেলাম ওখানে ট্রেনে করে শিয়ালদা থেকে 25 কিলোমিটার দূরে, তখন এই বিশ্বাসবাবু আমাদেরকে আসলে গল্পটা বললেন। গভর্নমেন্টের ব্যাপার তো সবকিছু খুব হাস হাস হয়। 82 1982 81 সামথিং লাইক দ্যাট। আর কলেজ তখন তৈরি হচ্ছে, থার্ড ফোর্থ টাইম কাপ তৈরি হয়ে গেছে, দেয়াল তখনও হয়নি। তো এই সময় 82 টু নাগাদ সল্টলেক কিন্তু বেশ খালি ফাঁকা একখানা জায়গা, হ্যাঁ এবং
এখনকার মতন না,
এখনকার মতন একদমই না। ইনফ্যাক্ট ওখানে তখন টিচার্স কোয়ার্টার্স গুলো আছে, সামথিং লাইক হিয়ার এন্ড দেয়ার, এখানে ম্যাক্সিমাম ডুপ্লেক্সেস গুলো যখন আনলে সেগুলো তখন হয় নাই, সামথিং লাইক দ্যাট। তো সেখানে যেটা হয়, একটা মহিলা ছিলেন, ওনার হাজবেন্ড রিসার্চের কাজে ইউএসএ ও সাম প্লেস, আমি জানি না কোথায় এক্স্যাক্টলি গেছে, উনিও জানেন না, আর মনে হলো ইউএসএ বলে বললাম আর কি। আর উনি আমাদের এই কলেজের যে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, তার সাথে প্রথমে প্রণয় ঘটে, এই জিনিসটা আরেকটু আগায়। তারপরে মহিলা একদিন ডিসকভার করে যে উনি অন্তঃসত্ত্বা, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে উনি গিয়ে তখন বলে যে ভাই যেমন ডু সামথিং অ্যাবাউট দিস, আমার হাজবেন্ড ফিরে আসবে, আমি ডিভোর্স দেবো, ম্যারি মি, ডু হোয়াট এভার, আমি জাস্ট সেভ মি আউট অফ দিস, হেল্প কর। ইঞ্জিনিয়ার সাহেব জিনিসটাকে খুব একটু বেশি গুরুত্ব পাত্তা না দিয়ে আসতে করে ওখান থেকে সাইড কেটে নেয়। মহিলা থার্ড ফ্লোরের থেকে, ইনফ্যাক্ট যে স্পটটাতে আমি উঠে দাঁড়িয়েছিলাম, আমি নিনো যেখানে আমি ফার্স্ট ওই হাড়কাঁপানি ঠান্ডাটা পেলাম আর কি, উনি ওইখান থেকে জাম্প করে মরতেন না, কেন ওইটুকুনি হাইটের থেকে মানুষ পড়লে ইউজুয়ালি কিছু না হলে মারা যায় না। কিন্তু আমি যে সুইমিং পুলের কথাটা বলেছিলাম না, এই সুইমিং পুলটা আমাদের কলেজ তো পাশাপাশি, ওয়ালটা হচ্ছে গিয়ে 2 ফিট, তার উপরে হচ্ছে লোহার শিক, নেট লোহার শিক, সে বেসিক্যালি গট ইমপেলড অন ইট, আচ্ছা স্পটেড। বিশ্বাসবাবু মনে করেন যে এই মহিলার আত্মাই এইখানে ঘুরে বেড়াচ্ছে, বিকজ দ্যাট ইজ আমার চিত্ত আত্মা। এবং এটা শোনার পরে আমি এসে শ্যামলকাকুকে সব কিছু বলি, যে আমার মনে হচ্ছে এই এই। শ্যামল কাকু বলে যে দেখ, বেশ জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা শ্রাদ্ধ করবো, বেশি লোককে ইনভলভ করবে না, আমরা ওখানে একটা শ্রাদ্ধ করবো, উনি হিমসেলফ সে নিজে একটা অ্যাকমপ্লিশমেন্ট লিস্ট আর কি, আমি শ্রাদ্ধ করবো একটা, তাহলে যদি আত্মার কোনো শান্তি হয় দেখা যাক, সলিউশন কিনা জানি না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে শ্যামল কাকু, সবাই তো অনেক ভয়ভীত হয়ে গেছে, ভয়ে কিন্তু সবাই, এইটা কি করি? শ্যামল কাকু যখন বললো যে একটা কাজ কর, আর আমি মঙ্গলবার আছে যা কোনো একটা কালী মন্দিরে যা, উনি তোমার কালীর উপাসক, যা কোনো একটা কালী মন্দিরে যা, মন থেকে ক্ষমা চা, মন থেকে মোমবাতি জ্বালা, মন থেকে চা, তাহলে আমাদেরকে রক্ষা কর। আমি তো তখন আবার নতুন নতুন কমিউনিস্ট পার্টি করি, আমি তো তখন এথিয়েস্ট বিশাল বড়। আমি বললাম যে আমার কথা কি কেউ শুনবে? বলে তোর কথা যদি না শোনা, চারিপাশে তো অন্যরা আছে রে, যারা ভয় পেয়েছে তাদের কথা তো শুনবে, তোরা যা এটা কর, শনিবার দিন আমরা শ্রাদ্ধ করবো। মজার জিনিসটা হচ্ছে কি রাসেল, মঙ্গলবার দিন আমার ওই ছোট্ট মারুতি এখান থেকে করে আমরা সাতজন লেককালি বাড়িতে গেছিলাম, এবং আমি খুব একটা রিলিজিয়াস না, আমি একটু অ্যাগনস্টিক। আমিও সেদিন দাঁড়া একটুখানি আর কি সবার জন্য প্রে করি ওখানে, এই এই অ্যাটমসফিয়ারটা ভালো লাগছে না। হ্যাঁ, ডু সামথিং প্লিজ। ভালো, পরের দিন থেকে যেটা বুঝলাম আর কি, সবাই অনেক শান্তি পেয়েছে, নোবডি কমপ্লেন। স্বপ্ন আসছে না, ঘুমাতে পারছি, সব ঠিকঠাক। পরে শনিবার দিন আমরা একটা ছোট্ট শ্রাদ্ধ অনুষ্ঠান করলাম কলেজের মধ্যে, এবং এটা ছয় জন ছিলাম ওখানে, আর কেউ জানে না এটার ব্যাপারে। আমরা ছয় জন ছিলাম, যেখানে মালি, আমি, তারপরে কবিতা, দুবাই, হ্যাঁ, শ্যামল কাকু, আমরা করলাম কত ধরে আর কি, যা মানে যেরকম পুরো একদম যা সব কিছু করতে হয় সব কিছু করে ধরে আমরা মনে করলাম যে ঠিক আছে এবার দেখা যাক কি হয়। ভালো জিনিসটা বলি, মজার ব্যাপারটা বলি, যাই হোক, এরপর থেকে আর কোনো দিন কোনো ইনসিডেন্ট হয়নি। নট এ সিঙ্গেল ইনসিডেন্ট হ্যাপেন্ড আফটার দ্যাট, কমপ্লেন আর কোনো দিন পাইনি কারোর থেকে। তারপরে এনিওয়েজ কাজে কমে ব্যস্ত হয়ে গেলাম। এই শ্যামল বাবুর সাথে অনেক জায়গায় অনেক কিছু করেছি, তারপরে আমার প্যারানর্মালের প্রতি ইন্টারেস্টটা শ্যামল বাবুর থেকে তারপরে আসে। আগে কোনো জিনিসে বিশ্বাস ছিল না, বিশ্বাসটা তারপরে আসে। ওই যে ব্যাপারটা বলে না, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। হ্যাঁ, হোয়েভার ইউ বিলিভ অর হোয়েভার ইউ ডোন্ট, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমার বিশ্বাস জন্মায় তারপরে থেকে, দ্যাটস অ্যাবাউট ইট। এই হচ্ছে গিয়ে
চমৎকার অনেক ঘটনা। আপনি বলছিলেন যে একটু আগেও, আপনি আসার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা যদি ছোট্ট করে আমরা শুনে নিতাম।
ও, এইটা তো রোজকার ঘটনা আসল, এক্সপ্লেনেশন কিছু নেই এখনো পর্যন্ত আমার কাছে। কেন আমি ইচ্ছা করে কোন রকমের মানে ইনভেস্টিগেশন করছি না এর মধ্যে, তার কারণ আমার ওয়াইফ এট দিস মোমেন্ট শুনছে এবং বাসায় একা আছে, বেশি ভয় দেখাতে চাই না। কিন্তু এই যে আমি আসার আগে যেটা হলো, যে বাসার রেডিও নেই, অ্যাপ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, অ্যাপকে আমি কিন্তু ইয়ে করে দিলাম একটু,
অ্যাপ
ছাড়া কোনো উপায় নেই। তো আজকে হঠাৎ দেখা যাচ্ছে যে ইয়ে পাচ্ছে না, ওর হেডফোনটা পাচ্ছে না। ঠিক, আমি বেরোবো এখানে আসার আগে আবার সেই ড্রয়ারটাও খুললো, রোল করা ওখানে হেডফোন, এরকম একখানা ফটো অ্যালবাম, বেসিক্যালি ওর ছোটবেলাকার ছবি, আমাদের কিছু বিয়ের ছবি, ডিসঅ্যাপিয়ার হঠাৎ একদিন একটা ড্রয়ারের থেকে, এবং খুঁজে পাই না খুঁজে পাই না। এক মাস পরে এমন একটা জায়গায় জিনিসটা পাওয়া গেল যেখানে আমরা মোটামুটি রোজই ওইটা খুলে দেখি। হ্যাঁ, ওইখানে পাওয়া গেল।
তার
কারণ হচ্ছে গিয়ে যে একটা কথা আছে না ইংলিশে, ইগনোরেন্স ইজ ব্লিস,
রাইট?
ইগনোর করলে আমি আমার মনে শান্তি থাকে, ভালো আছি, আমার চারিপাশে কিচ্ছু হচ্ছে না। বিড়াল যে চোখ বন্ধ করে ধপধপ ধপধপ করে দুধ খেয়ে না এই ভেবে যে আমাকে কেউ দেখছে না, আরে আমি সব খেয়ে ফেলাম। ইগনোরেন্স ইজ ব্লিস, আমি সবসময় লিসনারদেরকে বলবো যে পারলে ইগনোর করেন, তাহলে হয়তো ভালো থাকবে,
ভালো থাকবেন।
বাট আমি যে জানতে চাই, আমি যে জিনিসটা বুঝেছি আর কি, সেটা হচ্ছে গিয়ে যে জিন বাচ্চাও তো হয়, খেলতে চায়, খেলা এরকম ইনসিডেন্ট অনেক আছে, আমি বলতে পারবো না, কারণ ওইগুলো প্রাইভেসি উল্লঙ্ঘন হয়ে যায় মাঝে মধ্যে।
আশেপাশে অনেক,
হ্যাঁ আশেপাশে অনেক ইনসিডেন্ট আছে ফেমাস সেলিব্রিটিদেরকে নিয়ে, এরকম ইনসিডেন্ট আছে।
আচ্ছা,
যে পরে গিয়ে দেখা গেছে আর কি, যে আছে এখানে ছোট বাচ্চা, সে ক্ষতি করে না, তাদের একটু খেললো, এখান থেকে ওখানে নিয়ে গেল, ওখান থেকে ওখানে নিয়ে গেল, এখান থেকে ওখানে নিয়ে গেল। কিছুক্ষণ আগে জার্মানি থেকে একজন আমাদেরকে একটা ইমেল করেছে না,
রাইট,
হ্যাঁ, পোল্টারগাইস্ট,
হ্যাঁ,
নয়েজি গোস্ট,
হ্যাঁ,
নটি গোস্ট, পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি, এটাকে ইংলিশে বা বাইরে সবাই যেটা এরকম বলে পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি, একটু এখান থেকে সরে। এত জিনিস বুঝতে হবে যে স্পিরিটদের না কোনো কোনো জিনিসের প্রতি খুব মানে ইয়ে থাকে, ফ্যাসিনেশন থাকে, ওইগুলোই মিসপ্লেসড হয়। এই চাবি এই রাখলাম রাখলাম রাখলাম, কোথায় রাখলাম, ও আমার মনের ভুল, কোথায় রেখে ফেলেছে, আবার পেয়ে গেলাম। লিসনারদেরকে যেটা বলতে চাইছি যে যদি এরকম কোনো ইনসিডেন্ট আপনাদের হতে থাকে, জাস্ট একটুখানি পয়েন্ট টু পয়েন্ট নোটেড হচ্ছে কোন জিনিসটা মিসিং যাচ্ছে রেগুলারলি, এটা পয়েন্ট করে রাখবেন। যদি দেখেন যে ভয়াবহ অবস্থা হয়ে গেছে, তখন আই থিঙ্ক ইউ শুড গেট এক্সপার্ট হেল্প,
তাই না?
বাট ওভারঅল এরা আমি যা বুঝতে পেরেছি যে এরা হার্মলেস,
হার্মলেস,
আচ্ছা, ওভারঅল হার্মলেস।
সো মানে এটা নিয়ে যদি একদম কেউ যদি এরকম ইগনোর করতে চায়, আমরা আমাদের ভাবিকে বলছি যে ভাবি থ্যাংক ইউ সো মাচ আমাদের শুনছেন আপনি, এবং আপনাকে এই যদি একদিন দেরি হয়ে গেছে তারপরেও শুভ বিজয়া, বিজয়ার শুভেচ্ছা। এখন তো দুই দিন দেরি হয়েছে, আমরা আমরা আশা করবো যে মাঝে মাঝে আমরা এরকম কৌশিক থেকে নিয়ে আসবো, এবং আপনি আপত্তি করবেন না আমাদেরকে। তো অনেক অনেক ধন্যবাদ কৌশিকদা আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য, এবং আমার মনে হয় যে সামনে তো আরো মানে এই যে আমাদের এই মাসেই আছে হচ্ছে আপনার হ্যালোইন আছে, হ্যালোইনের একদম আগের এপিসোডে আপনাকে পেয়ে আমাদের অনেক ভালো লাগলো, এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই যে পরিমাণ প্রশংসা করছে তাতে অনেকেই আপনার গল্প শুনে রীতিমতো মুগ্ধ, এবং আমি দেখতে পাচ্ছি যে
আমি জানি না অত হয়তো ভয়ের কোনো ব্যাপার নেই, এরকম কোনো ভয়টা নেই,
কিন্তু জিনিসটা সবাই ফিল করতে পেরেছেন, এবং এই যে আপনার কথার মাধ্যমে সবাই, আমি নিজেও কোনোদিন আপনি যে জায়গায় কথা বললেন সেই জায়গায় যাইনি, কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠলো সেই করিডোর, সেই থার্ড ফ্লোর,
জীবনে একবার মনে হয় সামথিং ক্লোজ টু এ গোস্ট দেখছি, 25 কিলোমিটার পরে গিয়ে আমার রিয়েলাইজেশন হয়েছে যে কিছু মনে হয় একটা দেখলাম, সবকিছু ঘটে যায় রিয়েলাইজেশন, কিন্তু সেটিংটা কিন্তু অনেক পরে করে,
অনেক পরে করে,
হ্যাঁ, আমি রীতিমত মানে এটা মনে হয় এই গল্পের মধ্যে আছে, ওই বইয়ের মধ্যে মনে হয় স্টোরিটা আছে। 25 কিলোমিটার পরে আমি গিয়ে বুঝতে পারছি যে আমি মনে হয় কিছু একটা
দেখলাম, হ্যাঁ সেটাই 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 বইয়ের মধ্যে আছে এটা, হ্যাঁ। তুষার চিটাগং থেকে দারুণ তাই লিখেছেন, কৌশিকদাকে আমার নমস্কার, তিনি খুবই চমৎকার একজন মানুষ। আচ্ছা, চিটাগং থেকে লিখছেন, আপনার তো নিশ্চয়ই পরিচিত না, তারপরে উনি শুনেই আপনাকে দেখতে পাচ্ছি রাজিন ধানমন্ডি থেকে, এবং সবাই প্রশংসা করছেন, শুধু আলাদা ভাবে পড়ছি না। এস এইচ আব্রার আমাদের হাজারীবাগ থেকে এস এম এস করেছেন, এবং এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সামিয়া লালবাগ থেকে এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে সুহাস সহ আরো অনেকে। সো আমরা আবার একটা বিরতিতে যাই, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসি, বুঝি নাই না আজকে যাবে না টাইম, আমরা যদি পরে পাই তাহলে, আচ্ছা দেখো পরে তাদেরকে শুনি, শোনানোর পর তার একটা বিজ্ঞাপন বিরতিতে যাই আমরা, এবং তারপরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, তার আগে একটু রেকর্ড ফাইল শুনে আসবো আমরা।
Hello everyone, it's me again, with my experience. Hello everybody, how are you? And I hope you're fine. Obviously you're fine as well. All the time, I guess. I'm actually the story that I'm sure could be actually shared as you know, 2013 story, well, experience, I'm sorry, not a story. আমি তখন আসলে এখানে একটি জব করতাম, একটি জব আফটার দি ইনসিডেন্ট, বিকজ অবভিয়াসলি আই ওয়ান্টেড টু মুভ আপ টু গো ইনটু ইনভেস্টমেন্ট ব্যাংকিং. সো ইয়েস, অ্যান্ড এটা 2013 অক্টোবরে ঘটনা, লিটারালি টু মান্থস বিফোর আই মুভ টু মাই জব. আই ইউজড টু ওয়ার্ক অ্যাজ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার. তখন আসলে একটা ইউরোপিয়ান এসোসিয়েশনের কারণে আমাদের জিএসডি ব্যাংকের 600 ব্রাঞ্চেস সোল্ড আউট করতে হয়েছে টিএসপির কাছে, উইচ অ্যাকচুয়ালি স্প্লিটেড আউট লোয়েস এন্ড টিএসপি. সো আমাদের বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপের আমরা চারজন মেম্বার ছিলাম. চারজন মেম্বার, উই হ্যাড টু গো টু স্কটল্যান্ড ফর অ্যাবাউট 4 weeks, এভরি উইক একজন একজন করে. তো আমরা ব্রাঞ্চ ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিলাম. যাই হোক, যাওয়ার জন্য আসলে আমি এক সানডেতে রওনা হই, রাতের বেলা, রাতে না 6টার দিকে, সন্ধ্যার দিকে রওনা হই. স্কটল্যান্ড গিয়েছি, এভরিথিং ইজ ফাইন, হাউ চেকিং টু হোটেল, উইচ অবভিয়াসলি প্রি বুকড. অ্যান্ড দেন মানডে মর্নিং এ আমি আমার অফিসে যাই, ওখানে একটা ব্রাঞ্চে, ওখান থেকে ব্রাঞ্চে কাজ শেষ করি অ্যারাউন্ড 6 o'clock, মানে 5:30, 6 o'clock. তো আমি আবার সঙ্গাই নিয়ে বেরিয়ে যাই ওখান থেকে. বেসিকলি আমার মিনিবার 2 hours ড্রাইভে একটা জায়গা হচ্ছে ইবোনাচে, এটা হচ্ছে স্কটিশ হাইল্যান্ডে, এটা গ্লাসগো পরে ন্যাশনাল পার্ক পার হয়ে ওখানে যেতে হয়। তো ওখানে আমি রাতে থাকবো, হোটেল অলরেডি বুক ছিল, তারপরের দিন সকালে ওখানে একটা ব্রাঞ্চ আমরা ইনভেস্টিগেট করবো, বেসিকলি অডিট করবো. যাই হোক, আমি গাড়িতে একাই ছিলাম তখন, বিকজ আমার কলিগ যেটা ওর বাসা ওখানে ছিল দেখে সে বিকালবেলায় চলে গিয়েছিল বাইন্স অফ. তো আমি আসলে ওই ন্যাশনাল পার্ক বেসিকলি ফরেস্ট ওখানে মাঝখান দিয়ে আমি ড্রাইভ করতেছিলাম. যাওয়ার সময় আসলে চলতে হয়েছিল অনেক, তো ওখানে প্রবলেম নাকি, এভরিথিং ওয়াজ পারফেক্টলি ফাইন. ইট ওয়াজ রিয়েলি নাইস ড্রাইভ বিকজ রাস্তা অনেক ভালো ছিল, দুই সাইডে গাছপালা ছিল. তো everything was going good. Suddenly, I mean, একটা basically I wasn't feeling good. অসুস্থ good করি. It wasn't very good feeling, to be honest, in the car. So, কেমন ছট ফুট লাগছে গাড়ির ভিতরে. I was thinking যে হয়তো আমি সারাদিন কাজ করেছি, সেজন্য last night আমি drive করেছি around 11 hours, so জন্য হয়তো বা খারাপ লাগছিল. So, I was still driving. About 2 minutes পরে, মানে ওরকম ছিল 2 মিনিট পরে, আমি দেখলাম এখানে হরিণ আসলে যখন মোটরওয়েতে ড্রাইভ করা হয় এখানে সাইন দেওয়া থাকে যে ডিয়ার মাইট কাম আপ লাইক দিতে মাই ক্রস দ্য ওয়ার্ল্ড জনফিন ক এসে. সো অবভিয়াসলি উই হ্যাড টু বি কেয়ারফুল. আমি দেখি একটা হরিণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে. সো আমি যে আস্তে করে গাড়িটা স্লো করে দিই ফ্রম 70 miles টু 30 miles স্পিড স্ট্রেইট ডাউন. তো স্লো করে দেওয়ার পরে হরিণটা দেখি কতক্ষণ দাঁড়িয়েছিল, তারপর আমার গাড়ির সামনে গিয়ে রাস্তাটা ক্রস করলো. রাস্তাটা যখন ক্রস শেষ করলো সে ঠিক আমার গাড়ির থেকে 5 থেকে 10 feet দূরে. তো আমি ভালো করে হরিণটাকে দেখি না, দেখি ডার্ক, আমার হেডলাইট জ্বালানো ছিল বেশি, মানে হরিণের দিকে তাকে এরকম ভাবে কে আউটিং ম্যাচটা. তো দেখি হঠাৎ করে আমি ভালো করে খেয়াল করে দেখি যে হরিণের ঘাড়টা, মানে হিজ নেক ওয়াজ প্রপার ব্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড, ঘাড় ভেঙে গেলে যেরকম থাকে ওরকম আর কি. তো আমি তো দেখে আই ওয়াজ থিঙ্কিং হোয়াটস গোয়িং অন, স্পেশালি মানে হরিণটা হার্ট হয়েছে অথবা কিছু, সেজন্য এরকম ভাবে হাঁটছে. যাই হোক, চলে যাওয়ার পর আমি আবার মাই সেট অফ ফর মাই ডেস্টিনেশন. এনিওয়েজ, তার 10-15 minutes পর আই জাস্ট রিয়েলাইজড যে আমার কাল পেছনে সিটে কেউ যেন বসে আছে. আই শুড ইউ নো উইন ইউ ড্রাইভিং অ্যালোন, যদি কেউ গাড়ির মধ্যে থাকে ইউ অ্যাকচুয়ালি নো পিপল আর ব্রিদিং ও হোয়াটএভার এন্ড ইউ নো দেয়ার এক্সিস্টেন্স, দেয়ার এক্সিস্ট. তো আমার এরকম একটা ফিল হলো, আমি বুকিং গ্লাসে দেখলাম বিঘ্নরা কিছু নাই, আমি পিছনে ঘুরেও দেখলাম কিছু নাই. আই ওয়াজ ফিলিং রিয়েলি গুড, আই ওয়াজ থিঙ্কিং লাইক ওকে প্রবলি হ্যালুসিনেট করতেছি বিকজ আই ওয়াজ টায়ার্ড. আমি আবার আগাইতে শুরু করলাম, মানে আই ওয়াজ স্টিল ড্রাইভিং. Then suddenly, আমার windshield একটা bird flew, basically পাখি হাগু করছে. So suddenly in the middle of nowhere, রাতের বেলা bird flew, come on. So obviously I washed it off. এটা wash করার সাথে সাথে, মানে যখন wiper on করে মানে water ছেড়ে clean করলাম, আমি আবার মেয়ের দিকে তাকালাম, মেয়ের দিকে তাকিয়ে দেখলাম যে পেছন থেকে একটা গাড়ি আসতেছে, অবশ্যই তার হেডলাইট মানে গাড়ির উপর পড়ছে আমার। আমি প্রপার দেখতে পেয়েছি যে আমার পেছনের সিটে একটা ব্ল্যাক সিটার, it was proper sitting just literally behind my feet. I swear to God, এটা বলতে গিয়ে এখনো আমার গুজবাম্প হচ্ছে। And এটা দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে যাই অনেক বেশি, ভয় পেয়ে তারপর আমি গাড়িটা স্লো করে দিই। স্লো করার সাথে সাথে অবশ্যই পিছনে যে গাড়িটা ছিল সেটা আমাকে হর্ন দিচ্ছিল, why did I slow down? Then আমি আবার ভালো করে পিছন দিকে তাকাই, তাকিয়ে দেখি nothing was there and I was just like okay fine, probably it's my imagination again. Then আমি গাড়িটা টানতে থাকি, ওই গাড়িটা আমার পিছনে পিছনে আসতে থাকে আরেকটা। তো about another 5-10 minutes যাওয়ার পরে আমি আবার প্রেজেন্স ফিল করি যে আমার গাড়ির পিছনে আবার কেউ আছে। আমি আমি আবার তাকাইছি, আবার তাকিয়ে দেখি oh my god, it is the same person like saying black figure and এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি হাই বলবো না কি বলবো আই ডোন্ট ইভেন নো, ইট আইজ ওয়ার প্রপার রেড এন্ড ইউ এস বিকজ আমি মিরর দিকে তাকাচ্ছিলাম, ইউ এস প্রপার লুক লাইক মি থ্রু দ্য মিরর, সরি আমি চুল চমকে পানি বেরিয়ে গেছে আসলে। এন্ড তখন এরকম ফিলিংটা হয়েছিল, দেন আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। তখন আমি গাড়িকে স্টপ করি এমন ভাবে যাতে পেছনে গাড়িটা আমাকে পাস করতে না পারে, রিজন দিন আমি আমার ছিলাম ওয়াজ গোয়িং অন। আমি রাস্তার মাঝখানে অবশ্যই একটা ছোট রোড ছিল মিডলতে জঙ্গল, আমি স্টপ করে আমি গাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি যখন গাড়িটা স্টপ করছি, স্টপ করে অবভিয়াসলি পিছনের গাড়িটা আমার পিছনের দুই হেডলাইট দিয়ে আসতেছিল, আমি গাড়ি থেকে বেরিয়েছি। বেরোয়ার পরে আমি ভাবছি যে আমি পিছনের ড্রাইভারটাকে বলি অবভিয়াসলি হি স্টপ বিহাইন্ড মি। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি যে পিছনে যে গাড়িটা ছিল ওইখানে গাড়িটা নাই। আই ওয়াজ জাস্ট লাইক ওকে দিস ইজ ফ্রিকি বিকজ এখানে অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই, বিকজ এখানে কান্ট্রি সাইড রোড গুলো হচ্ছে রাস্তার সাইডে ব্যারিয়ার দেওয়া থাকে, ইউ ক্যান নট গো এনিওয়ে আপনার কোনো রাস্তা থাকে। আমি যখন ড্রাইভ করে আসছি আশেপাশে কোনো রাস্তা দেখি না যে এক্সিট থ্রু রোড অথবা কিছু, গাড়িটা হঠাৎ করে পিছন থেকে ভ্যানিশ হয়ে অ্যান্ড ইট ওয়াজ ডার্ক, অনলি আমার গাড়ি হেডলাইট চলতেছিল। আই ডিডন্ট নো হোয়াট টু ডু, আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়েট আউটসাইড, আই ওয়েন্ট ব্যাক ইনসাইড মাই কার। আমি গাড়ির ভিতরে পিছন চারদিকে দেখলাম, দেয়ার ওয়াজ নাথিং ইন দেয়ার। So what I did was, আমি পাগলের মতো জোরে গাড়ি কিনে আসছি, আসার পরে আই ডিডন্ট ইভেন লুক এনিওয়্যার। আমি এসে ডাইরেক্ট হোটেলে গেছি, হোটেলে গিয়ে চেক ইন করলাম। চেক ইন করে আমি বেসিকলি রুমে যে আই হ্যাড এ রিয়েলি হট শাওয়ার অ্যান্ড আই ওয়াজ থিংকিং হোয়াটস গোয়িং অন উইথ দ্য থিং। দেন আমি বেসিকলি হোটেলে যে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়ছি, শুয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। And I told her everything, this is what happened and everything, and she amake bolla etu uposthit kore ghumao, so everything is going to be fine. To ami kokhono tarate uposthit kore ghumai ghumai chilam, everything is fine, nothing is going wrong, and bhalo kore ghumai chilam. Rato 4-tar dike amar room e mane bang noise shuru, je amar mane je room e hotel e chilam holiday, to usually mane hotel e manush disturb kore na rate belay 2-er moddhe onek bar knock korteche. আমি ডোরটা খুলে দেখি যে হোটেলের রিসেপশনের এরিয়াতে যে থাকে হোটেলে একটা বয় বেসিকলি যে হোটেলে কাজ করে ওখানে, তো সে আমাকে বলতেছে লিসন আই থিঙ্ক ইন দ্য কার পার্ক ইটস ইউর কার সো ইটস মেকিং নয়েজ, ক্যান ইউ জাস্ট স্টপ ইট, ক্যান ইউ গো দেন স্টপ ইট। বেসিকলি আমার কারে অ্যালার্ম অন হয়ে গেছিল ফর সাম রিজন, তো আমি বেসিকলি গাড়ি চালিতে নিয়ে ওর সাথে ওর সাথে নিয়ে গেলাম বসিকলি অনেক নিয়ে ইউ ডিসার। সো উই ওয়েন্ট দেয়ার, আমি দেখি আমার গাড়ি নয়েজ করতেছে, ই আনলকড দ্য কার অ্যান্ড জাস্ট টু মেক শিওর আই ওপেনড দ্য ডোর জাস্ট টু চেক ইট ওয়াজ গোয়িং অন। আমি ডোরটা ওপেন করার পরে যা দেখি আসলে লিসনার্স ইটস আনবিলিভেবল। আমি দেখি যে কার ফ্রন্ট পার্ট ওয়াজ ফাইন, পেছনের যেই প্যাসেঞ্জার সিট ছিল ড্রাইভারের পেছনে আমার পেছনে যেখানে আমি শ্যাডোটা দেখেছিলাম ওই ব্ল্যাক সিটটা, পেছন দিকে তাকাতে দেখি যে আমি বলি নি আমার গাড়িতে লেদার সিট ছিল ব্ল্যাক লেদার, কে যেন মানে নেলস দিয়ে ওটা প্রচন্ড রকম ভাবে স্ক্র্যাচ করছে এন্ড ইউএস প্রপার রিপ্ট অফ ইউএস ইউএস তিনটা স্ক্র্যাচ ওখানে ফ্রম দ্য ব্যাক সিট টপ ব্যাক সিট টু দ্য বটম সিট লিচুয়ালি ইউএস প্রপার রিপ্ট, ভেতর থেকে ফোম বেড়ে গেছে। অ্যান্ড আমি আসলে বুঝতে পারি না ঘটনাটা কি, আই ওপেন দ্য বিয়ে ডোর, বিয়ে ডোর ওপেন করার পর আমি ওই লোকটাকে মানে জিজ্ঞেস করতেছি যে ডু ইউ নো ইভেন হোয়াট হ্যাপেন্ড এক্স্যাক্টলি, ডু ইউ হ্যাভ এ ক্যামেরা হিয়ার, And he'll just say, yeah, everything is recorded in the camera, so you can check it when you go in. But obviously, he opened the door, he was locked up. He was just making noise. So, সেই চেককুলো এভরিথিং চেক করার পরে আমরা গাড়িতে মানে ফ্লোরের মধ্যে দেখি প্যাসেঞ্জার সিটের ফ্লোরে এখান থেকে নিতে পারা হাতেন আসলে আমি ফ্লোরে দুইটা হরিণ পাই, হরিণের শিং, দুইটা হরিণের শিং ওখানে ছিল, ফ্লোরে পড়া ছিল ওখানে গাড়ির ফ্লোরে। অ্যান্ড আমি হাত দিয়ে উঠাই, উঠানোর পরে জাস্ট চেক ইন লাইক হোয়াট এক্স্যাক্টলি গোয়িং অন, হাউ স্পোক স্কেয়ার্ড রিয়েলি। দেন আই স্পোক টু ড্রাইভার and we checked that inside, checked the CCTV, nothing was there. All we saw, the car moved and it started making, basically the alarm goes off. They were not that kitchy high now, to be honest, everything was good. I went to bed, I locked up the car, went to bed, and same point in shop and office, the office took me. I couldn't branch in, I just landed in Russia. That's it, this is the experience. This is one of the hell of an experience you got. This is hilarious, to be very honest with you guys. I'm not sure it sounds scary or not because I'm not a very good speaker, but the experience I had, it was really beyond explainable. That's it, guys. Thank you very much.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুটি রিড পয়েন্ট ওএফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথির আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমি সবার প্রশংসার মধ্যে আহমেদ রুনি নামে একজন ফেসবুকে আমাদের মেসেজ পাঠিয়েছেন, এবং তিনি বলেছেন যে দিন দিন গল্পের মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি যিনি এর আগে গল্প বললেন, তিনি ভূত সেকেন্ড এপিসোডে তার সবচেয়ে জনপ্রিয় ঘটনা, এবং এখন যারা গল্প বলছেন তাদেরও সেরকমই প্রথম দিকেরই। সো প্রথম দিকের মানুষগুলো এখন বললেও আপনাদের কাছে ভালো লাগছে না, প্রবলেমটা কোথায় একটু যদি বলতেন যে আসলে প্রবলেমটা কোন জায়গায় মনে হচ্ছে, যদি সবার কাছে ভালো লাগছে আপনার কাছে ভালো লাগছে না, একটু এই কারণটা আমাকে বলতেন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের নতুন একজন অতিথি আছেন তার কাছে, এবং আপনার একটা ঘটনা শুনে আপনার ঘটনাটা কোথায় ঘটেছে যদি আমাকে বলতেন, তার আগে বলবেন আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন।
ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি উদি আহমেদ আলী, এসেছি জান্নাতবাগ কামাইজর থেকে। রাসেল ভাই, এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার এক ওই ফ্রেন্ডের বিয়েতে। আমি আপনার দোহার নামের একটা জায়গা আছে, যেটা তো ওই এলাকায় ওনার ওই বিয়ের চলনে যাই, তো ওখানে মেঘুলা বাজার নামের একটা জায়গা, তো ওই বাজারে আমরা চাঁদা খেতে ঘুরতে যাই সবাই। তো যাওয়ার পরে একজন ভদ্রলোক ওই চার দোকানে বসেছিল, তো আমরা এইভাবে আর কি ওই যেহেতু গ্রাম অঞ্চল ভূত নিয়ে কথা বলতেছিলাম, তো উনি একটা ঘটনা শেয়ার করলো, এবং উনি একজন পুলিশ কর্মকর্তা, সঙ্গত কারণে আমি ওনার নাম বলতেছি না। তো উনি যেভাবে ঘটনাটা বলে যে এটা হচ্ছে আপনার 1995 বা 96 দিয়ে ঘটনা, তো এটা খুবই গ্রাম এলাকা ছিল তখন, তো একটা ওই গ্রামের আধিপত্য বিস্তারকে নিয়ে আপনার একটা সংঘর্ষ হয়, ওখানে ঝগড়াঝাটি হয়, তো এখানে একজন লোক মারা যায়, তো এখানে একজন মার্ডার কেসের আসামি ছিল, তো ওই লোকটাকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। তো একদিন হঠাৎ করে খবর পায় যে ওই মার্ডার কেসের আসামি যে উনি হচ্ছে আপনার এরকম এক জায়গায় এক বাড়িতে উনি লুকিয়ে আছে, হয়তো আশ্রয় নিয়েছে। তো এই খবর পাওয়ার পরে ওনাকে আপনার একজন ওসি ছিল এবং চারজন ফোর্স, তো ওনারা আস্তে আস্তে রাতের বেলায় খুব মানে লুকিয়ে লুকিয়ে যায়। তো যাওয়ার পরে আপনার পথের মধ্যে একজন যে আমাকে ঘটনাটা শেয়ার করে, উনি আপনার রাস্তার মধ্যে দুইবার আপনার পড়ে যায়, পা পিছলে আপনার পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে যে বাড়িটা হচ্ছে আপনার দুইটা রুম, একটা সামনের দিকে একটা পেছনের দিকে, এবং ওই রুমে প্রত্যেকটা রুমে আপনার দুইটা করে দরজা, আর বাড়িটা হচ্ছে আপনার দুই পাশের মধ্যে হচ্ছে মাঝখানে হচ্ছে উঠোন, এবং বাম পাশে হচ্ছে আপনার বাসঘর, এবং হচ্ছে আপনার পারিবারিক গোরস্থান, দুইটা তিনটা কবরস্থান কবর আর কি। তো এখানে আপনার যাওয়ার পরে দুইজন দুইজন দুই দিকে আপনাকে ই করে থাকে, একজন ডান দিকে দুইজন বাম দিকে, আর একজন উনি একা শুধু আপনার ওই কবরস্থানের ওইখান দিয়ে যায়। তো যাওয়ার পরে এরকম মানে ওই কবরের পাশ দিয়ে যখন যেতে থাকে উনি বাম পাশে, তো হঠাৎ উনি লক্ষ্য করে যে আপনার ওই দুটা কবরের মাঝখানে কেউ একজন উপর হয়ে গুটি শুটি মেরে আপনার বসে আছে। তো উনি ভাবে যে হয়তো যাকে আমরা খুঁজতে আসছি উনি হয়তো আমাদেরকে দেখে এখানে লুকায় আছে। তো ওই পুলিশ অফিসার কিছু আগে পরে আপনার চিন্তা না করে ওনাকে পিছন থেকে ছাবা দিয়ে ধরার চেষ্টা করে, এবং গায়ে হাত দেওয়ার সাথে সাথে ওনার ওই শরীরের ভিতরে ওনার হাত ঢুকে যায়। হাত ঢুকে যাওয়ার পরে ওই জিনিসটা আপনার সাথে সাথে আপনার ওই ঝাড়া দিয়ে উপরে উঠে, এবং খুব বিকৃতভাবে ওনার দিকে তাকায়, ওনাকে একটা ধাক্কা মারে। উনি ধাক্কা মারার পরে উনি খুব ভয় পায় এবং চোখগুলো লাল, এবং উনি যেভাবে বলে খুব বিকৃত একটা চেহারা, তার দিকে খুব বীভৎসভাবে তাকিয়ে থাকে। এবং এই দেখার পরে উনি আপনার দৌর দিয়ে যেহেতু আপনার কবরের ওই পাশে আপনার তাড়াতাড়ি ওখানে ভিতরে চলে যেতে পারবে এবং ওই দিক দিয়ে গেলে ভর্তি হবে। তো এটা দেখে উনি কবর উপর দিয়ে আপনার লাভ দিয়ে চলে যাওয়ার সময় ওনার দাম পা কেউ একজন কবরের ভিতর থেকে আপনার হাত দিয়ে খুব খাবার দিয়ে সজোরে ধরে এবং উনি ওখানে থেমে যায়। থেমে যাওয়ার পরে হিলতে পারেন এবং উনি যেটা দেখে যে ওই কবরের মাটি থেকে হয়তো সাপ বা সাপের মতো এরকম কোনো কিছু আপনার ওনার দুই পাও দিয়ে আপনার প্যাঁচায় প্যাঁচে আপনার শরীরের মধ্যে উঠে আসছে। তো এটা দেখার পরে উনি আপনার সাথে সাথে চিৎকার দেওয়া জোরে, তখন চিৎকার হয় এবং পড়ে যায় এবং সাথে যারা পুলিশ ফোর্স ছিল ওনারা খবর দিয়ে তাড়াতাড়ি এখানে আসে যে কী ব্যাপারে সেই ঘটনা আপনি এখানে পড়ে আছেন। তো ওই মুহূর্তে উনি আর কিছু বলতে পারেন। তো উনি বাসা যাওয়ার পরে উনি যে হাত দিয়ে আপনার ওই ওটাকে ছাবা দিয়ে ধরছিল তো ওনার ওই হাতে আপনার প্রবলেম হয়, ওই হাত নাকি ওনার কাজ করতেছিল না আর বাম পাটাও আপনার অবশ হয়ে যায়। ঠিক আছে, তো তার আপনার তিন চার দিন পরে ওনার একটা দুটা বাচ্চা ছিল, একটা মেয়ে আর একটা ছেলে ছিল আপনার ছয় থেকে সাত বছর বয়স। তো উনি আবার ওই এলাকারই বাসিন্দা ছিল, ওইখানে গ্রামের বাড়ি ওনার এবং কর্মরত অবস্থা ছিল ওই ওই থানাতেই। তো তিন চার দিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাতে ওনারা শুয়ে আছে, তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না। তো যাওয়ার পরে রাতে বেলা ঘুমায় আছে, তো হঠাৎ করে ফিল করলো যে দরজার মধ্যে কিছু একটা ধাক্কা থাকে এবং দরজাটা ছিল আপনার গ্রাম হচ্ছে যেন কাঠের খিল লাগানো, তবে নিচে আপনার চার আঙ্গুলের মতো আপনার জায়গা, একটা বিড়াল বিড়াল যাওয়া আসা করতে পারবে। তো এর মধ্যে শব্দ হচ্ছে দরজার মধ্যে খুব ধাক্কা ধাক্কি। তো উনি উঠে তাড়াতাড়ি যেহেতু কারেন্ট নেই, তো উনি আপনার হারিকেন যেটাকে বলে হারিকেন জ্বালায়, এর মধ্যে দেখতে পারে যে উনার যে ছেলেটা অর্ধেক আপনার ভিতর দিকে আপনার বাইরের দিকে মাথা অলরেডি চলে গেছে এবং পা দুটো আপনার পেছন দিকে আপনার মানে খুব দাপাদাপি করছে। তো উনি দেখে এরকম চিৎকার দিয়ে ওঠে কী ব্যাপার আমার ছেলেকে কে টেনে নিয়ে যাচ্ছে। তো সাথে সাথে উনি টেনে আনার সময় আপনার টান দিতে থাকে কিন্তু ওনার হাত থেকে ওনার বাচ্চাকে অনেক সজোরে টানাটানি করে এবং উনি সাথে সাথে আপনার গেট খুলে, গেট খোলার পরে উনি যেটা লক্ষ্য করে যে উনি গেট খোলার সাথে সাথে দেখে ডান দিকে আপনার একটা কালো শ্যাডো অবয়বের মতো কিছু একটা খুব খুব দ্রুত গতিতে ওখান থেকে চলে যায় এবং এটা ওই আশেপাশে যে বাড়ির ঘরের লোকজন ছিল এবং সবাই মোটামুটি ওনার চিৎকারে চিল্লা চেঁচামেচিতে চলে আসে। তো আসার পরে দেখে যে বাচ্চাটা একেবারে নাক মুখে মানে রক্ত দিয়ে অবস্থা। তো এবং ওই বাচ্চাটা আপনার ওই রাতেই সাথে সাথেই মারা যায়। তো আসলে এটা ছিল আর কি আমার ওই প্রথম ঘটনা।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো আবার ডিনারের কাছে। ইন দ্য মিন টাইম আমরা কিছু ডিনারের কল বলতে বলতে আমরা কিছু ঘটনা আমরা কিছু এসএমএস পড়ে আসি। ফয়সাল শ্যামলি থেকে আমাদের লিখেছেন যে এনজয়িং ভুটাসান, আমাদেরকে সালমান এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস আচ্ছা তিনি বলছেন তিনিও গল্পের মান নিয়ে বলছেন। আচ্ছা আপনি যদি বলতে চান তাহলে ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু প্রবলেমটা কি সেটা আমাকে একটু বলতে হবে প্লিজ। প্রবলেম না বললে তো বুঝতে পারবো না। আচ্ছা তার মধ্যে একটা ঘোষণা আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের তো সামনে 31 তারিখে অবশ্যই অবশ্যই আপনাদের আপনারা ভুলবেন না যে একটা হ্যালোইন রয়েছে এবং হ্যালোইনের জন্য গ্রামীণ ফোন প্রেজেন্স ভুতাসন এবং পার্টনার হচ্ছে এদের ন্যান্ডুজ। সুতরাং এই ন্যান্ডুজের যে গুলশান একে সেখানে আমরা একটা লাইভ শো করতে চাই এবং আমরা সেটা 30 তারিখ রাত্রে শুরু করবো এবং 31 তারিখে গিয়ে শেষ হবে এবং 31 তারিখ সন্ধ্যাতেও আমরা আরেকটা আয়োজন করব সেখানে। সো আপনারা সবাই আশা করছি সেখানে উপস্থিত থাকবেন, আসবেন আপনারা এবং আপনাদের সবার উপস্থিতি চাই। যাই হোক আমরা সরাসরি ঘটনায় যাব। আমি দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করছেন, মোস্তাক বেলির রোড থেকে আমাদের এস এম এস করছেন জয় এবং কৌশিক দা জাস্ট অসম, এছাড়া আমাদেরকে মারিয়া লিখেছেন অসম, মৃদুল আমাদের কুষ্টিয়া থেকে এস এম এস করেছেন, আনিকা ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে অস্তিত্বহীন জীবন বাবা চমৎকার নাম, খায়রুল আমাদের ঘাটাইল থেকে এস এম এস করেছেন আমাদেরকে তমা, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি তমা আমাকে একটা অদ্ভুত কোশ্চেন করছেন যে রাসেল ভাই তুমি কি অন্য কোনো রেডিওতে কোনো প্রোগ্রাম করো কিনা। না ভাই আমার মানে কি বলবো যে অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর কি, শুরু থেকে এখন পর্যন্ত এখানেই। এমডি হাসান আমাদের এস এম এস করেছেন অর্চি, এছাড়া এস এম এস করেছেন আমাদেরকে সাফওয়ান, এছাড়া আমাদেরকে সুব্রত এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও শুভ, খায়রুল আমাদের এস এম এস করেছেন সাইফ, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন নাস ধানমন্ডি থেকে এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি টাইপ করতে পারেন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিতে পারেন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 940 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতাসন@ফুর্তি.fm which is DHWTFM@RADIOFORTI.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানার সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমি যেটা হচ্ছে লিটন আমাদের লিখেছেন যে আজকের এপিসোডটা তার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড মনে হয়েছে। আমাদেরকে মারিয়া লিখেছেন অসম, এছাড়াও অনেকেই আমি আসলে বেশিরভাগ এসএমএস এর জন্য পড়তে পারছি না, দারুণ হচ্ছে লিখেছেন নাজ ধানমন্ডি থেকে, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি খুব ভয় করছে খায়রুলের,
আমাদেরকে আরো অনেকেই লিখেছেন, কিন্তু সময় খুব কম, আমাদের ঘটনা এখনো থেকে গেছে, তো আমরা সব এসএমএস পড়তে পারছি না। আমরা চলে যাব দিনারের কাছে। দিনারের আপনার নেক্সট যে ঘটনাটা সেটা যেটা প্রথমে শুনতে চাইছিলাম সেটা আমরা শুনে ফেলি, যদি যদি এখন সময় খুব কম, প্রথমে অনেক ভালো করে শুনতে
পারছি। আমি বলছি তাও সে বলা যায়। তো এই ঘটনাটিও আমি আমার ফ্রেন্ডের আন্টি রেহান আন্টির মুখ থেকে শুনি, তো উনি যেভাবে শেয়ার করেন আমি ঠিক সেভাবে বলছি। তো এই ঘটনাটিও শেরপুর জেলার নালিকাবাড়ি গ্রামের ঘটনা, ওই জায়গায়। তো রেহানা আন্টির এক ভাবির সাথে ঘটে যায় একটা ঘটনা। তো এটা আপনার 75 বা 78 এই দিকের একটা ঘটনা। তো আপনার ঘটনা হচ্ছে এরকম যে একদিন ওই রেহানা আন্টি যিনি, ওনার ভাবির মেয়ের খুব জ্বর। তো তখন ঠিক সকালবেলা, তো ওনার মেয়ের জ্বর থাকার কারণে তো উনি চিন্তা করলেন যে উনি তাকে বাজারে নিয়ে কোনো একজন কবিরাজ, তখন ডাক্তার এরকম এত ফ্যাসিলিটি ছিল না তাদের ওইখানটায়, তো উনি চিন্তা করলেন যে ওনাদের গ্রামে বাজার ওদিকে একজন কবিরাজ বসেন, তো উনি বিভিন্ন ওষুধ টষুধ দেন। তো উনি চিন্তা করলেন যে ওই কবিরাজের কাছে তার মেয়েকে নিয়ে যাবে। তো উনি বাসা থেকে বেরোন, তখন ঠিক দুপুরের মতো সময়। তো উনি চিন্তা করলেন যেহেতু উনি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে মোটামুটি ওনার বেশ খানিক সময় লেগে যাবে হাটে পৌঁছতে পৌঁছতে। তো উনি করলেন কি, উনি ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। তো ক্ষেতে যখন উনি হাঁটতেছেন, তো বেশ কিছু দূর যাওয়ার পর ওনাদের ক্ষেতের মধ্যে একটা ঘরের একটা ঘর ছিল। তো সেই ঘরটা বেসিক্যালি কার সেটা অনেক ঝামেলা ছিল, কারণ হচ্ছে যে অনেক পক্ষ এসেই সেই জায়গাটা তাদের নিজেদের বলে দাবি করত। তো সেখানে একটা ঘর বানানো ছিল, তো ওইখানে বেসিক্যালি কেউ থাকতো না, ক্ষেতের মধ্যে একটা ঘর ছিল। তো উনি যখন সেই বাসাটার সামনে দিয়ে যাচ্ছে তখন ঠিক মানে ভর দুপুর এরকম একটা সময়, তো উনি ওনার মেকিনে যাওয়ার সময় উনি শুনতে পেলেন যে সেই রুমের ভিতর থেকে একটা বাচ্চার কান্না শব্দ আসতেছে। তিনি বাচ্চার কান্নার শব্দ শুনে সেই বাসার সামনে গিয়ে থামলেন। তো থামার পর উনি লক্ষ্য করলেন যে বাচ্চার কান্নার শব্দটা সেই বাসার ভিতর থেকে আসতেছে। তো ওনার মাথায় তখন ছিল না যে সেই বাসার ভিতরে যে কেউ থাকে না, এটা অ্যাবান্ডেন বলতে গেলে। তিনি বাচ্চার কান্নার শব্দ শুনে উনি রুমের ভিতরে যান। তিনি ভিতরে গিয়ে দেখেন যে একটা বাচ্চা আপনার একটা চৌকির মতো রাখা সেখানে, সেখানে একটা বাচ্চা কান্না করতেছে। তো উনি মহিলা মানুষ, উনি বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নেন। তখনও কিন্তু উনি জানতেন না যে বাসা কেউ থাকে না, ওনার মাথায় ছিল না ব্যাপারটা। তুমি বাচ্চাটা কোলে নিয়ে, আমরা যেমন অনেক সময় মহিলাদের দেখি যে বাচ্চা কান্না করলে কোলে নিয়ে একটু পিঠে হাত বুলে দেন কান্না থামানোর জন্য, তো উনি সেটাই করতে লাগলেন। তো ঠিক তার 4-5 সেকেন্ড পর আসলে উনি ফিল করলেন যে উনি যে বাচ্চাটাকে কোলে নিয়েছেন তার কান্নাটা মানে সঙ্গে সঙ্গে থেমে গেছে, আর স্বাভাবিক বাচ্চা না, সেটা অনেক মানে শক্ত, উনি মানে সলিড টাইপের কিছু একটা উনি কোলে নিয়ে রেখেছেন। তো উনি ফিল করলেন যে মানে মূর্তির মতো টাইপের কিছু হবে। তো উনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তাকে কোলে থেকে সামনে নিয়ে আসলেন। তো সামনানার পর আসলে যেটা দেখলেন সেটা দেখুন বেশ ভয় পেয়ে যান। সেটা হচ্ছে যিনি দিব্যি একটা পুতুলের মতো দেখতে, যার বর্ণটা ছিল গোল্ডেন কালার, ওনার ভাষা মতো সেটা ছিল স্বর্ণের। তিনি দেখলেন যিনি একটা স্বর্ণের পুতুল কোলে নিয়ে রাখছেন। তো এটা দেখার পর উনি কিছু জিনিস আঁচ করতে পারেন। তো উনি সঙ্গে সঙ্গে যেটা করেন যে তার আঁচল দিয়ে ঢেকে সেই মানে পুতুলটাকে, স্বর্ণের পুতুলটাকে উনি নিয়ে উনি আবার বাসার দিকে রওনা হন। তার মেয়েকে নিয়ে উনি আর হাঁটে না, যে উনি সোজাসুজি বাসা রওনা হন। তো বাসা আনার পর উনি কাউকে না বলে সেটাকে, তাদের বাসাটা সিন্দুক ছিল, অনেক বড় একটা সিন্দুক ছিল, সেটার ভিতরে রেখে দেন। তো উনি রেখে দেওয়ার পর কাউকে কোনো কিছু শেয়ার করেনি। তো রাতে বলে উনি ঘুমালেন। তো ঘুমিয়ে উনি স্বপ্ন দেখতেছেন যে কেউ একজন তাকে বলতেছে যে তুই যেটা পেয়েছিস সেটার জন্য তোকে 7টা গরু জবাই করে গ্রামবাসীদের খাওয়াতে হবে। তো এটা উনি স্বপ্নে দেখলেন। তো স্বপ্ন দেখার পর উনি কয়েকদিন এই জিনিসটা স্বপ্নে দেখলেন। তো উনি চিন্তা করতেছেন যদি উনি এখন এই 7টা গরু জবাই দিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়াতে যায় তাহলে সবাই হয়তো বুঝে যাবে যে সে কোনো গুপ্ত ধন এই টাইপের কিছু একটা পেয়েছে। তো উনি চাচ্ছিল না যে গ্রামবাসীর এটা জানুক যে সে কিছু একটা পেয়েছে। তো তাই উনি করলেন কি যে উনি প্রতি শুক্রবার 4-5 জন করে লোক খাওয়াতে লাগলেন। কিন্তু উনি স্বপ্নের যে আজ্ঞা বা যেটা উনি শুনেছেন সেটা কিন্তু উনি ফুলফিল করলেন না। তো এরপরে যেটা হয় তার সাথে যে প্রবলেমগুলো শুরু হয় সেটা আসলে খুবই উইয়ার ছিল। তার ঠিক প্রায় 1-2 মাস পর তার যে মেয়েটা প্রথম দিকে অসুস্থ যাকে নিয়ে উনি কবিরাজের কাছে যাচ্ছিলেন সেই মেয়েটা আবার প্রচন্ড জ্বর উঠে রাতের বেলা। তো রাতের বেলা তার মাথায় বেশ পানি টানি ঢালা হয়। তো রাতের বেলা যেটা কবিরাজের কাছে যাওয়া সম্ভব না, তারা সকাল পর্যন্ত ওয়েট করলো। তো সকালবেলা তারা ঘুম থেকে ওঠার পর যেটা দেখলো যে তার মেয়ের মাথার চুল সমস্ত চুল মানে জট হয়ে গেছে। একটা চুলে মানে বেশ বেসিক্যালি চুলের জট হতে গেলে অনেকটা সময় লাগে এবং শুকনো থাকা অবস্থায় সেটা হয়। তো তারা দেখে বেশ ভয় পেয়ে যায়। এবং যে মেয়ের রাতে এত বেশি জ্বর ছিল সে দিনের বেলা একা একা ছোট্ট একটা মেয়ে গাছের উপর উঠে যাচ্ছে একা একাই, এবং সে বাসার মধ্যে লাফালাফি করতেছে, খুব উইয়ার্ড বিহেভ দিচ্ছে সে, এবং এতই ভয়ঙ্কর বিহেভ দিচ্ছিল যে বাসার সবাই ভয় পেয়ে গেছিল তার বিহেভিয়ার দেখে। তো তারা যেটা করলো যে তাকে ঘরে এনে মানে বন্দি করে রাখলো। তো ডে বাই ডে তার সিচুয়েশন, তার বিহেভিয়ারগুলো খুবই প্যারানর্মাল ছিল। তো তারা তাকে যেটা করলো যে ছিকল দিয়ে বেঁধে রাখলো একটা রুমের মধ্যে। তো ছিকল দিয়ে বেঁধে রাখার পর এক অভিযোগ টুজু ডাকায় কোনো কাজ হয় না প্রথম দিকে। তো ডে বাই ডে দিন যত যাচ্ছে তার ওই ওই রেহানা আন্টি যে ভাবিছিল তার হচ্ছে দুই মেয়ে এবং তিন ছেলে। তো প্রথম দিকে তার যে মেয়েটা প্রজেস্ট হয় তাকে একটা রুমে ছিকল দিয়ে বেঁধে রাখা হয়। তারপরে আসলে যেটা হয় যে তার যে আরেকটা মেয়ে ছিল সেও ঠিক একই সিম্পটম তার মতো, তারও চুলের একই অবস্থা জট হয়ে গেছে এবং সেও উইয়ার্ড বিহেভ দিচ্ছে। এভাবে ঠিক তার বাকি যে তিন ছেলে ছিল বলতে গেলে তার পাঁচ ভাই বোন তারা সবাই প্রজেস্ট হয়ে যায়। এবং পরে যেটা হয় যে পাঁচজনকে দুই ভাই তিন বোন পাঁচজনকে একই রুমের মধ্যে ছিকল দিয়ে বেঁধে রাখতো তারা। তো এর মাঝখানে প্রায় মাসখানেক সময় পার হয়ে গেছে। তো সবার শেষে যেটা হয় যে মহিলা রেহানা আন্টির যে ভাবি ছিলেন যিনি পুতুলটা পায় উনি নিজেও সবার শেষে উনি নিজেও প্রজেস্ট হয়। তো তারা যেটা করে যে তাদের সবাইকে ছয় জনকে একই রুমের মধ্যে ছিকল দিয়ে বেঁধে রাখে এবং তাদেরকে দেখার জন্য গ্রামের বিভিন্ন মানুষজন আসতো তাদেরকে দেখার জন্য। তারা সবাই রুমের মধ্যে বিভিন্ন ধরনের মানে উইয়ার্ড কাজ করতো। তো যখন তাদেরকে এভাবে রাখা হয় তো অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা ওঝার খবর পায়। তো তারা সেই ওঝাকে বাসায় নিয়ে আসে। তো বাসায় আনার পর সেই ওঝা বাসায় ঢুকতেই বলে দেয় যে কিছু একটা আছে এই বাসার ভিতরে। তো সেই ওঝা আর আসেল ভাই, তো ওই মহিলা যিনি হাজবেন্ড ছিল উনি নামাজি ছিলেন কিন্তু ওনার কিন্তু কোনো প্রবলেম হয় নাই, উনি কোনো প্রজেস্টদের কিছুই হন নাই। তো উনি বাসায় ঢুকেই বলে দেয় যে এই বাসায় কোনো কিছু একটা আছে। তো উনি সরাসরি ঘরের ভিতরে ঢুকে তার কিন্তু জানার কথা না যে বাসায় কি হয়েছে, উনি সোজাসুজি বাসায় ঢুকেই সেই সিন্দুক খুলেন, সিন্দুক খুলতে বলেন। সিন্দুক খুলে দেখেন যে সেই সিন্দুকের ভিতরে কিছুই নেই। তারপর উনি ওনার মতো করে ওনার যে ইগুলো ছিল অ্যাক্টিভিটিসগুলো ছিল উনি সেগুলো করেন, তাদেরকে আস্তে আস্তে সুস্থ করে তোলেন। কিন্তু প্রবলেম হয় যেটা সবাই আস্তে আস্তে সুস্থ হয়ে গেল সবাইকে অনেকগুলো তাবিজ দিয়ে দেয়। যে মহিলাটা ছিলেন রেহানান্টি যিনি ভাবি ছিলেন উনি সুস্থ হইতে অনেক সময় নিয়ে নেন এবং এখনো উনি অসুস্থ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ঘটনার পর থেকে তাদের বাসায় এখন পর্যন্ত যে গেস্টই যায়, আজ থেকে প্রায় কত মানে 30 বা 35 বছর মতো হবে, যে গেস্টই যায় মানে দিনের বেলা থেকে ঠিক মাগরিব হলে তাদেরকে চলে আসতে হয় সেই বাসা থেকে। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা চলে গেছে সেই বাসা থেকে এবং বাসার যত মেম্বার আছে সবার গায়ে অনেকগুলো তাবিজ, প্রত্যেকে তাবিজ ক্যারি করতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাকে ঘটনা শেয়ার করে রেহানা আন্টি, উনি এই রোজার ঈদেও ওই বাসায় যায় বেড়াতে। তো ওই মহিলা যিনি ওনার ভাবি যিনি উনি মানে কিছুটা পাগলামি করে এখনো, বাট ওনার একটাই কথা হচ্ছে যে আসছো খেয়ে চলে যাও, উনি কাউকে রাতের বেলা তার বাসায় স্টে করতে দেয় না এবং কেউ করতেও পারে না তাদের বাসায়।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ঘটনার জন্য দিনের। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বেশ কিছু ফেসবুকে অনেকেই আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন, মৃন্ময়ী পূজা আমাদের পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি সুইট ইসলাম আমাদের লিখেছেন এবং এবং তিনি বলছেন যে আচ্ছা কি ভাই এই টাইপের রেকর্ড রেকর্ড প্লে করা কথা বলছেন, রেকর্ড তিনি বলছেন যে যে রেকর্ডটা যে ঘটনা সেই ঘটনা যে প্রচুর ইংরেজি শব্দ, আসলে ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা এসছে কিন্তু ইউকে থেকে, রাইট? এবং যে যে যেটাতে কমফোর্টেবল তিনি তো সেভাবেই বলবেন, তো মানে একটু বুঝতে হবে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে নওশিন আমাদের লিখেছেন এটা কি রিয়েল পেজ নাকি? হ্যাঁ ডেফিনেটলি এটা রিয়েল পেজ, বুঝতেই পাচ্ছেন যে আমি পড়ছি এই মুহূর্তে, তো এটা রিয়েল পেজ না হয় কোনো উপায় নেই। আচ্ছা ফার্স্ট টাইম আমাদের শুনছেন আসাদুজ্জামান ফয়সাল, ওয়েলকাম টু ভূত এফএম, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে দেখতে পাচ্ছি ইমরান এখানে লিখেছেন আমাদেরকে, এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি আতিক রহমান তাইফ, এছাড়াও আমাদের এখানে লিখেছেন প্রজাপতি মুন, সাব্বির আহমেদ, আতিক আচ্ছা, এছাড়াও লিঙ্কন আদিব, রাজু আহমেদ, এছাড়াও জানাতুল নাইম, ইমদাদুল সঞ্জয়, এম ডি মানিক খুলনা থেকে, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি নাইমুর রহমান, নাইম পার্থিব খন্দকার, পি কে জীবন যুদ্ধে, জহিরুল সহ আরও অনেকে, এম ডি ফাইদুল সহ আরও অনেকে অনেকেই আমি দেখতে পেলাম যে এই যে যারা এখানে আমাদের এই মুহূর্তে আমাদের ফেসবুকে মেসেজ পাঠাচ্ছেন তারা অনেকেই বলছেন যে ঘটনা পাঠাতে চান। ডেফিনেটলি আপনারা ঘটনা পাঠাবেন এবং ঘটনা কিন্তু আপনাদেরকেও পাঠাতে হবে সেই একই জায়গায়, ভূত ফুর্তি ডট এফ এম, সবার জন্য একটাই অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাবো। আর যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutasam.rasal। আমরা আজকে যে অতিথি তাদের ছবি দিয়েছি অলরেডি আমাদের পেজে এবং আমাদের সেই জুজু যিনি গল্পটা বলেছিলেন সেই কৌশিক দাসকে এসেছিলেন, তিনিও ঘটনা বলেছেন, তার একটা ভিডিও
কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে। সো অবশ্যই ভিজিট করুন আমাদের পেজটা এবং দেখুন এবং আমাদেরকে জানান আপনার ফিডব্যাক। আমরা চলে যাবো আবারও একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো শেষবারের মতো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন ফর দ্য ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি। Yes, the night comes alive with the Grameen phone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো আবারও দিনের কাছে, শ্মশান ঘাট নিয়ে একটা ঘটনা ছিল আপনাদের এলাকায়।
জি আসলে
ছোট্ট সেই ঘটনাটা আমরা একটু শুনে আসি।
জি আসলে এই ঘটনাটা আমি শুনেছি জাহিদ নামের এক ছোট ভাইয়ের রিলেটিভের মুখ থেকে। তার নাম হচ্ছে হীরা ভাই। তো হীরা ভাই হচ্ছে আমাদের বাসা থেকে শ্মশান ঘাটে দূরত্ব হচ্ছে 5 মিনিটের, আরো কম হবে। তো উনি আমাদের বাসার ওদিকে একটা কারখানায় কাজ করেন। তো উনি কারখানায় প্রায় কারেন্ট চলে গেলে উনি করতেন কি, আমাদের শ্মশান ঘাটে ওইখানটা চলে যেতেন। তো ওইখানটা প্রচুর বাতাস টাতাস থাকতো। শ্মশান ঘাটের একটু মানে বর্ণনাটা যদি আমি দিই, তো ওইখানে মানে একটা মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, এবং বাসা হচ্ছিল শ্মশান যেখানে লাশ দাহ করা হয়, এবং তার পাশে হচ্ছে আরেকটা কবরস্থান, হিন্দুদের একটা কবরস্থান। তো উনি সেখানে প্রায় ওখানে গিয়ে বসে থাকতেন। তো উনি নিজেও খেয়াল করতেন না যে উনি কিভাবে চলে যান সেখানে, তার জানি কেমন মানে মন টান তো সেখানটায়, তো উনি চলে যেতেন। তো সেখানটায় লাশ দাহ করার জন্য যে আপনার কাঠগুলো থাকতো সেগুলো একটা রুমের মধ্যে রাখা হতো, যে রুমটা এখন আর নেই, এটা 7-8 বছর আগে একটি ঘটনা। তো সেই রুমটা সবসময় তালা দেওয়া থাকতো, কোনো লাশ আসলে সেই রুমটা খুলে সেখান থেকে আপনার ওই কাঠের যে লাকড়িগুলো ছিল সেগুলো বের করা হতো লাশ পুরানোর জন্য। তো উনি একদিন সেই মন্দিরের সামনে বসে আছেন ঠিক ভোর দুপুরবেলা। তো উনি দেখতেছেন কি যে ওই যে রুমটা ওইখান থেকে একটা লোক তাকে ডাকতেছে, ডেকে বলতেছে যে ভাই একটু এখানে আসেন, একটা মহিলার লাশ আছে সেটা গোসল করাতে হবে। তো উনি প্রথমে খেয়াল করেন নাই। তো উনি আবারও সেই লোকটাকে ডাকতেছে যে ভাই একটু এখানে আসেন, একটা মহিলার লাশ গোসল করাতে হবে। তখন উনি বলতেছে যে হীরা ভাই যিনি, উনি বলতেছে যে মহিলার লাশ গোসল করাতে হবে, আপনি জানেন মহিলার লাশ তো মহিলা গোসল করাবে। তখন সে বলতেছে যে দেখেন মহিলা তো নেই কিন্তু লাশটা এখন গোসল করাতে হবে, আপনি একটু এসে আমাকে একটু সাহায্য করেন। তো উনি না খুব কনফিউজ হয়ে যান যে উনি কখনো লাশ গোসল করাতে দেখেন নাই ওইখানটায়, আর ওই লোকটাকে যেখান থেকে ডাকতেছে ওনার তখনও খেয়াল নাই যে ওই রুমটা সবসময় বন্ধই থাকে। তো উনি যখন যাবেন, উনি একটি ইসের উপর বসেছিল, টুলের উপর বসেছিল, সেই টুল থেকে নেমে যখন যাবেন তখন উনি দেখলেন যে একজন ওঝা টাইপের একটা লোক, যার চুল টুল জট মানে মানে দেখতে অন্যরকম, কালো একটা জামা পরা, সে লোক এসে সে কালী মন্দিরের সামনে পুজো করতেছে। তো উনি দেখলেন যে ওই লোকটা পুজো করার পর তার কাছে এসে তাকে বলতেছে যে তুমি এখানে কি করো, মানে তোমার তো এখানে থাকার কথা না। হ্যাঁ, এরকম একটা কথা বলার পর উনি জাস্ট বলে যাচ্ছে ঠিক আছে। তো এটা বলার পর আসল ভাই যে লোকটা তাকে ডাক দেয় উনি সেই দিকে একটা স্টেপ দিয়ে দেখার স্টেপ দেওয়ার পর উনি দেখলেন যে যেখান থেকে তাকে ডাকতেছিল সেই রুমটা তালা দেওয়া, আর সেই রুমটা সবসময় তালা দেওয়াই থাকে। তো উনি পরক্ষণে পিছনে তাকিয়ে দেখেন যে লোক এসে তাকে মেসেজ দিল একটু আগে সেই লোকও সেখানে নেই। তো উনি মানে অনেক ভয় পেয়ে যায় সেখানে, যে উনি যে দুজন পার্সনকে দেখছেন দুজনের মধ্যে একজনও সেখানে নেই। তারপর থেকে আসল ভাই উনি কিন্তু সেখানে যাওয়া ছেড়ে দেন।
অনেক ধন্যবাদ দিনার। আমরা মোটামুটি শেষ করতে চলে এসেছি, আমাদের আজকে শেষ করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে অনেকেই আমাদের এখানে এখানে আমাদের এখানে কমেন্ট করছেন, তাদের মধ্যে জাকি হোসেন গাজী, আমাদের দেখতে পাচ্ছি সোহেল রানা, এছাড়াও এমসি পল্লব, সাদিয়া সাদিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি ইফা ইরফান রুমান, সাথী DNJ, এছাড়াও তুষার, এছাড়াও দেখতে পাচ্ছি ইমতিয়াজ ইসলাম, এছাড়াও আমি দেখতে পাচ্ছি MD আরিফ খান, MD রাকিব হাসান, তারপরে দেখতে পাচ্ছি রাজদীপ মুখার্জি, মোহাম্মদ মিথুন, এছাড়াও দেখতে পাচ্ছি সৌরভ ওয়ালিদ সহ আরো অনেকে আমাদের এখানে আছেন এবং এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আবারও কথা হবে আগামী শুক্রবার, তবে আগামী শুক্রবার এখানে হবে না, যেহেতু গ্রামীণ ফোন প্রেজেন্স ভূত FM এবং আমাদের নান্দুজের সহযোগিতায় আমরা আগামী সপ্তাহে হ্যালোইন পালন করবো। আমাদের যেহেতু 30 তারিখে, তারপরে 30 তারিখে তো হ্যালোইন, অর্থাৎ 12টার পরে হ্যালোইন হয়েই যাবে। সো আমরা নন্দুজা করতে চাই গুলশান একে, এবং আমরা তারপরের দিনও আপনাদের সাথে মিট করতে চাই সেখানে গিয়ে। সো আমাদের সঙ্গে অবশ্যই আপনারা জয়েন করবেন আশা করছি এবং থাকবেন আমাদের সাথে। তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ওইখানে তো আমরা একদম অন দ্য স্পট আমরা চেষ্টা করব আপনাদের ঘটনা শুনে আপনাদেরকে সঙ্গে নিতে, এবং যারা আমাদেরকে ওই দিন থাকতে চান আমাদের সঙ্গে তবে তারা আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bookfm@radiofootball.fm which is bookfm@radiofootball.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন, হ্যালোইন স্পেশাল ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো যে আপনারা ঘটনা পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন, আপনারা ঘটনা ইমেইলে মানে আপনারা ঘটনা অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সবাইকে শারদীয় উৎসবের অনেক 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 শুভেচ্ছা, এবং সেই সাথে আগামী হ্যালোইনের অগ্রিম আমন্ত্রণ থাকলো আপনাদের সবার জন্য। আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, টাটা।
Group FM, the night comes alive with Gramophone.